এই নশ্বর পৃথিবীর মায়া কাটিয়ে বিগত 7 ডিসেম্বর কলকাতার চিত্রবাণীর অধিকর্তা এবং রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগ কাউন্সিলের প্রাক্তন সচিব ফাদার পি জে জোসেফ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। সেদিন সকাল 6:30 নাগাদ হার্ট অ্যাটাক হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফাদার পি জে জোসেফকে অনেক মানুষই চেনেন একজন গণমাধ্যমের এবং সিনেমা জগতের বিশিষ্ট ব্যক্তি হিসেবে। তবে রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের সঙ্গে যুক্ত যারা, আমরা তাকে চিনি এই বাংলা বিভাগের একজন অত্যন্ত কাছের মানুষ হিসেবে। ফাদার পি জে রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের শ্রোতাদের তাদের জীবনে উন্নীত করার লক্ষ্যে বেশ কয়েক বছর ধরে আয়োজন করেছিলেন গণমাধ্যম এবং বেতার অনুষ্ঠান প্রযোজনা সংক্রান্ত আবাসিক কর্মশালা। ফাদার এমন মানুষ ছিলেন যার কাছে অবলীলায় ভারত এবং বাংলাদেশের শ্রোতারা পৌঁছে যেতে পারতেন। তিনি এমন মানুষ ছিলেন যার কাছে তারা আলোচনা করতে পারতেন রেডিও ভেরিটাসের অনুষ্ঠান প্রসঙ্গে। ফাদার পি জে রেডিও ভেরিটাসের প্রায় প্রত্যেক শ্রোতাদের চিনতেন। সম্মেলনে, কর্মশালাগুলোতে বা চিত্রবাণীতে দেখা হলে একমুখ হেসে জানতে চাইতেন তারা কেমন আছেন। তিনি মন দিয়ে প্রত্যেকের কথা শুনতেন, প্রশ্ন করতেন এবং আশ্বাস দিতেন যে তিনি তাঁর সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন করবেন। করতেনও তিনি তাঁর সব থেকে ভালো প্রয়াস। আজ সেই আমাদের সবার প্রিয় ফাদার পি জে জোসেফ এই জগতে আর নেই। শ্রোতাকুল আজ গভীরভাবে শোকাহত, যেন তাদের নিজের কেউ চলে গেছে না ফেরার দেশে। সেই শ্রোতাদের মধ্যে থেকেই একজন প্রবীণ শ্রোতা শ্রী অজয় কুমার সরকার হটু দেওয়ান নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে বললেন,
নমস্কার, আমি অজয় কুমার সরকার বলছি। আমরা জানি যে সম্প্রতি আমরা চিত্রবাণীর অধিকর্তা এবং রেডিও ভেরিটাস বাংলা বিভাগের সম্পাদক পি জে জোসেফ এস জে মহাশয়কে আমরা হারিয়েছি। তো ওনার সঙ্গে যতদিন উনি দায়িত্ব ছিলেন আর গ্রহণ করেছিলেন, তখন থেকেই বিভিন্ন শ্রোতা সম্মেলন এবং চিত্রবাণীতে গেলে উনি আমাদের আন্তরিকতার সঙ্গে বরণ করে নিতেন। তিনি ছিলেন সদা হাস্যময় এবং শ্রোতায় নয়, শ্রোতাদের উনি আপন করে নিতে পারতেন। এবং দেখা গেছে কি, উনি যতদিন চিত্রবাণীতে ছিলেন এবং রেডিও ভেরিটাসের দায়িত্বে ছিলেন, ততদিন কিন্তু অনুষ্ঠান একটা স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছিলেন, যেটা ফাদার গাস্তরোভে শুরু করেছিলেন, ফাদার পি জে জোসেফ সেটা একদম স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছিলেন। এবং আমার মনে হয় চিত্রবাণী এবং পি জে জোসেফ থাকলে এবং যতদিন ছিলেন সেই অনুষ্ঠানটা, ভেরিটাসের সেই অনুষ্ঠান তখন যা ছিল, প্রতিটি অনুষ্ঠানই শ্রোতাদের অনুপ্রেরণা যোগাত এবং প্রতিটি শ্রোতাই তখন রেডিও ভেরিটাসের অনুষ্ঠান নিয়মিত শুনতেন এবং নিয়মিত আলাপ আলোচনা করতেন। এবং আমরাও, আমাদের ক্লাব ছিল, আমরাও প্রতিদিনই অনুষ্ঠান শুনতাম, সেইগুলো নিয়ে আলোচনা করতাম। আলোচনা যা হতো তার সেটা নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়তই সপ্তাহে কিংবা পাক্ষিকভাবে চিঠি লিখতাম।
খুব কাছ থেকে দেখেছিলেন রেডিও ভেরিটাস এশিয়ার আর এক শ্রোতা বন্ধু বাড়ুইপাড়া মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন। ভাবাবেগে আপ্লুত হয়ে তিনি জানালেন,
সম্প্রতি চিত্রবাণীর অধিকর্তা পি জে জোসেফের প্রয়াণে শোক ও সমবেদনা জানাই। দীর্ঘদিন ধরে রেডিও ভেরিটাস এশিয়ার শ্রোতা হিসেবে ফাদার পি জে জোসেফকে চিনতাম, জানতাম, বিভিন্ন সময়ে আরবি এর শ্রোতা সম্মেলনে খুব নিবিড়ভাবে যোগাযোগ হতো। বিভিন্ন সময়ে আরভি এবং চিত্রবাণীর যৌথ উদ্যোগে শ্রোতাদের নিয়ে মোবাইল জার্নালিজম বা মাস কমিউনিকেশনের মতো ছোট ছোট কোর্সগুলো করার যে সুযোগ, সেটা করে দেওয়ার মূল কাণ্ডারি ছিলেন ফাদার পিজে জোসেফ। তিনি যেহেতু একজন মিডিয়া কর্মী ছিলেন, তাই শ্রোতাদের নিয়ে তিনি নানা রকমের চিন্তাভাবনা করতেন। তার এই প্রয়াণে আমাদের, বিশেষ করে শ্রোতাদের এবং মিডিয়ার জগতে যারা রয়েছে, তাদের একটা বড় ক্ষতি হয়ে গেল। এ ক্ষতি অপূরণীয়। আশা করব ফাদার পিজে জোসেফ পারাপারে ভালো থাকুন, এবং আমরা যারা তার শুভাকাঙ্ক্ষী রয়েছি, তারা আজকের দিনে এই প্রার্থনাই করি। ধন্যবাদ।
ফাদারের মৃত্যু সংবাদ পেয়ে রেডিও ভেইটাস এশিয়া বাংলা বিভাগের আরও এক শ্রোতা বন্ধু বেল্লা মেদিনীপুরের শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য বললেন,
চিত্রবাণীর ডিরেক্টর ফাদার পিজে জোসেফ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। পিজে জোসেফ ছিলেন এক শ্রোতা দরদি অন্তপ্রাণ, দক্ষ সংগঠক, নির্দ্বিধায় একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। তিনি চিত্রবাণীতে যখন আরভিএর চার্জে ছিলেন, তিনি শ্রোতাদের কথাগুলো গুরুত্ব সহকারে মান্যতা দিতেন, সেগুলোকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতেন। আরভিএ ছেড়ে যখন নাকি তিনি কিছুদিনের জন্য যখন ভ্যাটিকানেতে চলে যান, রেডিও ভ্যাটিকানে চলে যান, তখন আমার সঙ্গে যোগাযোগ ছিল। তাকে অনেক পরামর্শ, সুপরামর্শ দিয়েছি, যাতে রেডিও ভেরিতাসের এশিয়া বাংলা বিভাগের যাতে উন্নতি করা যায়, কি কি ডেভেলপমেন্ট করলে ভালো হয়, সেগুলো সম্পর্কে যখন মতামত দিয়েছি, তিনি সেগুলো ফিরে এসে সেগুলোর জন্য সচেষ্ট হয়েছেন, কাজ করেছেন, আমার কথার অনেক গুরুত্ব দিয়েছেন, মতামতকে প্রাধান্য দিয়েছেন, এবং যেখানে দেখা হয়েছে তিনি এক গাল হেসে আমার সঙ্গে মিলিত হয়েছেন। সেই দিনগুলোর কথা কি ভুলতে পারব, যে একজন শ্রোতা দরদি অন্তপ্রাণ, একজন দক্ষ সংগঠক যে অকালে চলে যাবেন, এর থেকে বেদনা আর কি হতে পারে। তবে পিজে জোসেফ যেখানেই থাকুন, তিনি ভালো থাকুন, উনার আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম।
ফাদার পিজে জোসেফ আজ আর নেই। তিনি এই পৃথিবীর মায়া কাটিয়ে ঈশ্বরের সাথে মিলিত হতে পাড়ি দিয়েছেন অমৃত লোকে, একজন একনিষ্ঠ প্রভু যীশুর সেবক হয়ে মানুষের কথা ভেবেছেন, মানুষের ভালো করেছেন, মানুষের জীবন উন্নীত করার প্রয়াস সদা করে গেছেন। আজ আসুন আমরা একটু নীরব হয়ে এক মনে প্রার্থনা করি তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করে।
সেই জায়গার উপরে ছাত্রা তারা খুলে ফেলল। একটা গর্ত করার পর মাদুরে শুয়ে রাখা পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে তারা সেই ঘরের মধ্যে নামিয়ে দিল। তার প্রতি তাদের এমন বিশ্বাস দেখে যিশু পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, তোমার পাপ ক্ষমা করা হল। কয়েকজন শাস্ত্রী সেখানে বসেছিলেন, তারা মনে মনে ভাবতে লাগলেন, লোকটা অমন কথা বলছে কেন, ও যে ঈশ্বর নিন্দা করছে, একমাত্র ঈশ্বর ছাড়া আর কেই বা পাপ ক্ষমা করতে পারে। তারা যে মনে মনে ঈশ্বর চিন্তা করছে, যিশুর তা আর বুঝতে দেরি হল না। তাই তিনি তাদের বললেন, আপনারা মনে মনে ঐসব কথা ভাবছেন কেন, এই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে কোনটি করা সহজ, তোমার পাপ ক্ষমা করা হল না বোঝো, তোমার মালিক তুলে নাও আর হেঁটে বেড়াও। বেশ, পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার যে মানুষের আছে আপনারা যাতে তা বুঝতে পারেন। তিনি তখন পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, আমি তোমাকে বলেছি, ওঠো, তোমার মাদুর তুলে নাও আর ঘরে যাও। সে উঠে দাঁড়াল আর তখনই সকলের সামনে মাদুর তুলে নিয়ে সেখান থেকে চলে গেল। তা দেখে উপস্থিত সকলে স্তম্ভিত হল এবং ঈশ্বরের বন্দনা করে বলতে লাগল, এইরকম কোনো কিছুই আমরা কখনো দেখি।
Oh. শীত হোক বা সপ্তাহ অন্তে বাঙালির অন্যতম গন্তব্য শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। পৃথিবীর নানা দেশ থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করেন সারা বছর। কেউ আসেন বিচিত্র সব গাছপালা দেখতে, আবার উদ্ভিদ বিদ্যা নিয়ে গবেষণা করেন যারা, তাদের কাছেও খুব প্রিয় জায়গা এই উদ্যান। কিন্তু জানেন কি, বিশ্বের সবচেয়ে পুরনো বটগাছ রয়েছে এই উদ্যানটিতে। বোটানিক্যাল গার্ডেনে আছে শাল, শিমুল, সেগুন, বট, অশ্বত্থ, মেহগনি, লবঙ্গ, জায়ফল সহ আরো নানা রকমের গাছগাছালি। তবে এই উদ্যানের প্রধান আকর্ষণ 250 বছরেরও বেশি পুরনো বিশাল মহাবটবৃক্ষ। এই বটগাছ প্রায় 5 একর জায়গা জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছে, শত শত ঝুড়ি নিয়েও এখনও সে যথেষ্ট প্রাণবন্ত। রানী ভিক্টোরিয়ার শাসনকালে এই উদ্যানটির নাম রাখা হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ভারত স্বাধীন হওয়ার পর 1963 সালে এই উদ্যানের নাম রাখা হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। 2009 সালে আবার এই উদ্যানটির নাম পরিবর্তন করে কিংবদন্তি বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে এর নাম রাখা হয় আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। তবে এখন এই উদ্যানটি ভারত সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। 1787 সালে উদ্যানের সূচনা হয় 310 একর জমি নিয়ে। পরে 40 একর জমি, যা কিট সাহেবের সম্পত্তি ছিল, পরে তা দিয়ে দেওয়া হয় বিশপস কলেজকে। এই জমিতে এখন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি রয়েছে। 18 শতকে বিশ্বের কোন বাগান এমন বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি। 1840 সালের আগে বিলেতের বিখ্যাত কিউ গার্ডেন্স ছিল মাত্র 11 একর জমি নিয়ে। কলকাতার বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পড়ে বহু বছর ধরে। তবে সম্প্রতি বিশ্বের বিশালতম বটগাছের তকমা পেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি বটগাছ। এবার থেকে তাই শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছটি হারালো বিশ্বের বৃহত্তম বটগাছের তকমা। 1948 সালে শিবপুর বোটানিক্যাল গার্ডেন্সের বিখ্যাত বটগাছটি জায়গা করে নিয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। সেই থেকে 250 বছরের পুরনো এই গাছটি বিশ্বের বিশালতম বটগাছ হিসেবে পরিচিত ছিল সারা বিশ্বের মানুষের কাছে। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী শিবপুরের বটগাছের শাখার সংখ্যা অনন্তপুরের বটগাছের শাখার সংখ্যার থেকে অনেক বেশি। তাই বিষয়টি মেনে নেওয়ার আগে কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ দল অনন্তপুরে যাবেন ওই বটবৃক্ষের আকার এবং আয়তন খতিয়ে দেখার জন্য। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছের শাখা প্রায় 50,000-এরও বেশি। অন্ধ্রপ্রদেশের গাছের শাখা তুলনামূলকভাবে অনেকটাই কম। প্রসঙ্গত পুরো ব্যাপারটি দেখার জন্য উদ্যানের বিজ্ঞানীদের প্রতিনিধি দল অনন্তপুরে যাবেন, সবদিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে সেরার তকমা ফিরিয়ে আনার জন্য গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন। তাই কলকাতার চিঠির এই আসরে আমরাও আশাবাদী যে কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানের দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি আবার তার স্বমহিমায় ফিরে আসবে। শীত হোক বা সপ্তাহ অন্তে বাঙালির অন্যতম গন্তব্য শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। পৃথিবীর নানা দেশ থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করেন সারা বছর। কেউ আসেন বিচিত্র সব গাছপালা দেখতে, আবার উদ্ভিদ বিদ্যা নিয়ে গবেষণা করেন যারা, তাদের কাছেও খুব প্রিয় জায়গা এই উদ্যান। কিন্তু জানেন কি, বিশ্বের সবচেয়ে পুরনো বটগাছ রয়েছে এই উদ্যানটিতে। বোটানিক্যাল গার্ডেনে আছে শাল, শিমুল, সেগুন, বট, অশ্বত্থ, মেহগনি, লবঙ্গ, জায়ফল সহ আরো নানা রকমের গাছগাছালি। তবে এই উদ্যানের প্রধান আকর্ষণ 250 বছরেরও বেশি পুরনো বিশাল মহাবটবৃক্ষ। এই বটগাছ প্রায় 5 একর জায়গা জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছে। শত শত ঝুড়ি নিয়েও এখনও সে যথেষ্ট প্রাণবন্ত। রানী ভিক্টোরিয়ার শাসনকালে এই উদ্যানটির নাম রাখা হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ভারত স্বাধীন হওয়ার পর 1963 সালে এই উদ্যানের নাম রাখা হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। 2009 সালে আবার এই উদ্যানটির নাম পরিবর্তন করে কিংবদন্তি বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে এর নাম রাখা হয় আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। তবে এখন এই উদ্যানটি ভারত সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। 1787 সালে উদ্যানের সূচনা হয় 310 একর জমি নিয়ে। পরে 40 একর জমি, যা কিট সাহেবের সম্পত্তি ছিল, পরে তা দিয়ে দেওয়া হয় বিশপস কলেজকে। এই জমিতে এখন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি রয়েছে। 18 শতকে বিশ্বের কোন বাগান এমন বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি। 1840 সালের আগে বিলেতের বিখ্যাত কিউ গার্ডেন্স ছিল মাত্র 11 একর জমি নিয়ে। কলকাতার বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পড়ে বহু বছর ধরে। তবে সম্প্রতি বিশ্বের বিশালতম বটগাছের তকমা পেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি বটগাছ। এবার থেকে তাই শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছটি হারাল বিশ্বের বৃহত্তম বটগাছের তকমা। 1948 সালে শিবপুর বোটানিক্যাল গার্ডেন্সের বিখ্যাত বটগাছটি জায়গা করে নিয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। সেই থেকে 250 বছরের পুরনো এই গাছটি বিশ্বের বিশালতম বটগাছ হিসেবে পরিচিত ছিল সারা বিশ্বের মানুষের কাছে। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী শিবপুরের বটগাছের শাখার সংখ্যা অনন্তপুরের বটগাছের শাখার সংখ্যার থেকে অনেক বেশি। তাই বিষয়টি মেনে নেওয়ার আগে কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ দল অনন্তপুরে যাবেন ওই বটবৃক্ষের আকার এবং আয়তন খতিয়ে দেখার জন্য। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছের শাখা প্রায় 50,000-এরও বেশি। অন্ধ্রপ্রদেশের গাছের শাখা তুলনামূলকভাবে অনেকটাই কম। প্রসঙ্গত পুরো ব্যাপারটি দেখার জন্য উদ্যানের বিজ্ঞানীদের প্রতিনিধি দল অনন্তপুরে যাবেন সবদিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে সেরা তকমা ফিরিয়ে আনার জন্য গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন। তাই কলকাতার চিঠির এই আসরে আমরাও আশাবাদী যে কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানের দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি আবার তার স্বমহিমায় ফিরে আসবে।
সমাচার থেকে পাঠ 6 অধ্যায় 34-44 পদ। ফলে নৌকা থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড় জমেছে। তাদের জন্য তার কেমন দুঃখ হল, কারণ তারা যেন পালকবিহীন মেশিনের মতো। তাই তিনি অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন। পরে বেশ বেলা হয়েছে যখন, তখন শিষ্যেরা তার কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলাও অনেক হয়েছে, এবার আপনি বরং ওদের যেতে বলুন, যাতে ওরা আশেপাশের গ্রামে বা পল্লীতে গিয়ে নিজেদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারে। উত্তরে যিশু তাদের বললেন, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। শিষ্যরা উত্তর দিলেন, আমাদের কি তাহলে 200 রুপির রুটি কিনে এনে ওদের খেতে দিতে হবে? যিশু তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের কখন রুটি আছে, একবার দেখিয়েছো তো? তারা জেনে এসে বললেন, রুটি পাঁচখানা, তাছাড়া দুটো মাছও আছে। যিশু তখন শিষ্যদের নির্দেশ দিলেন যে সকলকে সবুজ ঘাসের উপর যেন আলাদা আলাদা দলে বসানো হয়। লোকেরা 50 ও 100 জনের এক একটি দলে সারি হয়ে বসে পড়লেন। এরপর যিশু সেই পাঁচখানা রুটি আর দুটি মাছ হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকেদের পাকে দেবার জন্য তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন। মাছ দুটি ও তিনি সকলের মধ্যে ভাগ করে দিলেন। তারা সকলে খেল, পেট ভরেই খেল। তারপর শিষ্যেরা রুটির টুকরোগুলো কুড়িয়ে নিলেন, 12টি ঝুড়ি তাতে ভরে গেল। মাছের টুকরো যা করেছিল তাও কুড়িয়ে নেওয়া হল। যারা সেই রুটি খেয়েছিল তাদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল 5,000। এ হল প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।
আপনারা অনেকেই হয়তো একটা বিষয়ে আমার সাথে সহমত হবেন, আর সেটা হলো এই যে যখন আমরা কোনো ভাড়া বাড়িতে থাকি তখন আমরা সেই বাড়ির প্রতি বেশি যত্নশীল হই না। আমরা হয়তো এটাই ভাবি যে এই বাড়ি আমার নিজের নয়, তাহলে কেন আমি এতে আমার সময় এবং সবকিছু নষ্ট করব। অন্যদিকে যখন আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকি তখন আমরা ভাবি যে কি করে আমার এই বাড়িকে আমি আরো বেশি সুন্দর, আরো মজবুত, আরো সুগঠিত ভাবে গড়ে তুলতে পারি। ঠিক একইভাবে আমরা ভুলে যাই যে আমাদের এই শরীরটাও কিন্তু আমাদের নিজেদের বাড়ি নয়। মৃত্যুর পরপারে আমরা এই দেহকে হারাব, তারপরেও আমরা এই শরীরের প্রতি যত্নশীল হই, আরো বেশি সুন্দর করে সাজিয়ে তুলি। আমরা ভুলে যাই যে আমাদের প্রকৃত আবাস হচ্ছে আমাদের হৃদয়ে, আমাদের আত্মা, আর সেই আত্মার প্রতি আমরা কিন্তু যত্নশীল নই। বাইবেলে মথি রচিত মঙ্গল সমাচার 16:26 লেখা আছে, সারা জগৎ লাভ করে যদি আমরা আমাদের আত্মাকে হারাই তাহলে কি বা লাভ, কোন বিনিময়ে বা আমরা আমাদের এই আত্মাকে আবার ফিরে পেতে পারি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল যে একটা কিংফিশার মাছ শিকার করছে এবং সে মাছ শিকার করতে সার্থক হয়েছে, কারণ সে একসাথে 4টে মাছ শিকার করেছে এবং 4টে মাছ সে মুখে নিয়ে খাবার চেষ্টা করছে। যত সে সেই মাছগুলোকে গেলার চেষ্টা করছে ততবার তার মুখ থেকে একটা করে মাছ পড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত। আপনারা অনেকেই হয়তো একটা বিষয়ে আমার সাথে সহমত হবেন, আর সেটা হলো এই যে যখন আমরা কোনো ভাড়া বাড়িতে থাকি তখন আমরা সেই বাড়ির প্রতি বেশি যত্নশীল হই না। আমরা হয়তো এটাই ভাবি যে এই বাড়ি আমার নিজের নয়, তাহলে কেন আমি এতে আমার সময় এবং সবকিছু নষ্ট করব। অন্যদিকে যখন আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকি তখন আমরা ভাবি যে কি করে আমার এই বাড়িকে আমি আরো বেশি সুন্দর, আরো মজবুত, আরো সুগঠিত ভাবে গড়ে তুলতে পারি। ঠিক একইভাবে আমরা ভুলে যাই যে আমাদের এই শরীরটাও কিন্তু আমাদের নিজেদের বাড়ি নয়। মৃত্যুর পরপারে আমরা এই দেহকে হারাব, তারপরেও আমরা এই শরীরের প্রতি যত্নশীল হই, আরো বেশি সুন্দর করে সাজিয়ে তুলি। আমরা ভুলে যাই যে আমাদের প্রকৃত আবাস হচ্ছে আমাদের হৃদয়ে, আমাদের আত্মা, আর সেই আত্মার প্রতি আমরা কিন্তু যত্নশীল নই। বাইবেলে মথি রচিত মঙ্গল সমাচার 16:26 লেখা আছে, সারা জগৎ লাভ করে যদি আমরা আমাদের আত্মাকে হারাই তাহলে কি বা লাভ, কোন বিনিময়ে বা আমরা আমাদের এই আত্মাকে আবার ফিরে পেতে পারি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল যে একটা কিংফিশার মাছ শিকার করছে এবং সে মাছ শিকার করতে সার্থক হয়েছে, কারণ সে একসাথে চারটে মাছ শিকার করেছে এবং চারটে মাছ সে মুখে নিয়ে খাবার চেষ্টা করছে। যত সে সেই মাছগুলোকে গেলার চেষ্টা করছে, ততবার তার মুখ থেকে একটা করে মাছ পড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা গেল যে শুধুমাত্র একটা মাছ সে গিলতে পারলো, যেটা তার সেই দিনের প্রয়োজন ছিল। ঠিক একইভাবে আমরাও কখনো কখনো দিশেহারা হয়ে পড়ি এবং আমাদের যেটা প্রয়োজন তার থেকে বেশি আমরা সঞ্চয় করে রাখি। আমরা সেটা আমাদের ভাই বোনেদের সাথে ভাগ করে নিতে ভয় পাই, পাছে ভবিষ্যতে আমাদের কম পড়ে যাবে। কিন্তু বাইবেলে লুকরচিত মঙ্গল সমাচার 12:13 যীশু আমাদের বলছেন, সাবধান, সব রকম প্রলোভনের হাত থেকে নিজেকে বাঁচাও তোমরা, কেননা অপর্যাপ্ত ধন সম্পত্তি থাকলেও তার উপর তোমার বেঁচে থাকা নির্ভর করে না।
লুক রচিত মঙ্গল সমাচার 17:7-10 যীশু আরো বললেন, মনে করো তোমাদের একজনের একটি চাকর আছে, সে জমি চষে বা ভেড়া চড়ায়। চাকরটি মাঠ থেকে ফিরে এলে মনিব কি তাকে এই কথা বলে, এসো এক্ষুনি খেতে বসো? সে কি বরং এই কথাই বলে না, এবার আমার খাওয়ার ব্যবস্থা করো আর পরিষ্কার জামা কাপড় পরে আমার খাবার সময়ে পরিবেশন করো, তারপর তুমি নিজে খেও। এখন চাকরটি যে মনিবের কথা মতোই কাজ করেছে, মনিব কি সেজন্যে তার প্রতি কৃতজ্ঞ হবে? এ কথা তোমাদের বেলাতেও খাটে। তোমাদের যা করতে বলা হয়েছে তা করার পর তোমরা এই কথাই বলো, আমরা তো নগণ্য চাকরেরই মতো, আমাদের যা কর্তব্য আমরা তো শুধু সেটুকুই করেছি। এই হলো প্রভু যীশুর মঙ্গল সমাচার।
জন্ম থেকেই হাত দুটি অপরিণত, আঙুল নেই কোনোটিতেই। এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই পায়ে লিখে মাধ্যমিক পাশ করেছে ত্রিপুরার প্রলয় দে। লেটার নম্বর পেয়েছে বাংলা ও ইংরেজিতে। পরিবার আর্থিকভাবে সচ্ছল নয় কোনোদিনই। তার বাবা দিনমজুরের কাজ করেন, মা অঙ্গনবাড়ির একজন কর্মী। গোমতি জেলার উদয়পুর মহকুমার মাতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পড়ুয়ারা সকলেই খুশি প্রিয় প্রলয়ের সাফল্যে। তবে শুধু লেখা নয়, পা দিয়ে ছবিও আঁকে। জন্ম থেকেই সে বিকলাঙ্গ, অর্থাৎ দুটি হাতই ছোট। অন্যদিকে ছোট থেকেই আর্থিক সমস্যার কারণে জোটেনি সঠিক চিকিৎসা ব্যবস্থা। তবে তাতে কি এসে যায়, পা দিয়েই ছবি আঁকে ত্রিপুরার প্রলয় দে। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও পায়ের সাহায্যে ছবি এঁকে রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান পুরস্কারে ভূষিত হয়েছে সে। আমরা অনেকেই নিজের অক্ষমতাকে নিয়ে দোষারোপ করি এবং ভেঙে পড়ি, তবে সমস্ত রকম প্রতিকূলতাকে প্রত্যাখ্যান করে প্রলয়ের এই আত্মবিশ্বাস আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করে তোলে। জন্ম থেকেই হাত দুটি অপরিণত, আঙুল নেই কোনোটিতেই। এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই পায়ে লিখে মাধ্যমিক পাশ করেছে ত্রিপুরার প্রলয় দে। লেটার নম্বর পেয়েছে বাংলা ও ইংরেজিতে। পরিবার আর্থিকভাবে সচ্ছল নয় কোনোদিনই। তার বাবা দিনমজুরের কাজ করেন, মা অঙ্গনবাড়ির একজন কর্মী। গোমতি জেলার উদয়পুর মহকুমার মাতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পড়ুয়ারা সকলেই খুশি প্রিয় প্রলয়ের সাফল্যে। তবে শুধু লেখা নয়, পা দিয়ে ছবিও আঁকে। জন্ম থেকেই সে বিকলাঙ্গ, অর্থাৎ দুটি হাতই ছোট। অন্যদিকে ছোট থেকেই আর্থিক সমস্যার কারণে জোটেনি সঠিক চিকিৎসা ব্যবস্থা। তবে তাতে কি এসে যায়, পা দিয়েই ছবি আঁকে ত্রিপুরার প্রলয় দে। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও পায়ের সাহায্যে ছবি এঁকে রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান পুরস্কারে ভূষিত হয়েছে সে। আমরা অনেকেই নিজের অক্ষমতাকে নিয়ে দোষারোপ করি এবং ভেঙে পড়ি, তবে সমস্ত রকম প্রতিকূলতাকে প্রত্যাখ্যান করে প্রলয়ের এই আত্মবিশ্বাস আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করে তোলে।
লোকরচিত মঙ্গল সমাচার, 21:12-19। যিশু তার শিষ্যদের বললেন, লোকেরা একদিন তোমাদের গ্রেপ্তার করবে, নির্যাতন করবে, তারা তোমাদের তুলে দেবে সমাজগৃহের কর্তৃপক্ষের হাতে, পুড়ে দেবে কারাগারে, আবার তোমাদের এনে দাঁড় করানো হবে নানা রাজা ও শাসনকর্তার দরবারে, সবই আমার নামেরই জন্যে, আর তাতেই তোমরা সত্যের সপক্ষে সাক্ষী দেবার সুযোগ পেয়ে যাবে। তাই মনে মনে এই সংকল্প নাও যে তোমরা কিভাবে তখন আত্মপক্ষ সমর্থন করবে, তা আগে থেকে তোমরা ঠিক করে রাখবে না, কেননা আমি তখন নিজেই তোমাদের এমন কথা বলার ক্ষমতা ও এমনই জ্ঞান দেব যার সামনে তোমাদের শত্রুরা কেউই দাঁড়াতে পারবে না, যার বিরুদ্ধে তারা কোনো যুক্তি দেখাতেই পারবে না। তখন তোমাদের বাপ মা, ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারাও তোমাদের শত্রুর হাতে তুলে দেবে, আর তোমাদের কয়েকজনকে মেরেও ফেলা হবে। তখন আমার নামের জন্য তোমরা হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র, কিন্তু তবুও তোমাদের মাথার একটি চুলও নষ্ট হবে না, তোমাদের কর্তব্যনিষ্ঠাই তোমাদের রক্ষা করবে। প্রভু যীশুর মঙ্গল সমাচার।
লোকরচিত মঙ্গল সমাচার, 21:5-11। একদিন যিশুর কয়েকজন শিষ্য মন্দির সম্বন্ধে বলছিলেন যে কেমন সব সুন্দর পাথরে আর মানব দেওয়া নানা জিনিসে মন্দিরটি সাজানো রয়েছে। যিশু তখন বললেন, তোমরা যে এই সব জিনিস আজ মুগ্ধ হয়ে দেখছো, এমন এক সময় আসবে যখন একটা পাথরের ওপর আর একটা পাথরও এখানে থাকতে দেওয়া হবে না, সবই সেদিন ধুলোয় ফেলে দেওয়া হবে। তারা যিশুকে জিজ্ঞেস করলেন, ওই সব কবে ঘটবে গুরু, আর তা যে ঘটতে চলেছে তার কোন লক্ষণই বা দেখা যাবে? তিনি উত্তর দিলেন, সতর্ক থেকো তোমরা, কারোর কথায় ভুলো না যেন। একদিন আমার নাম নিয়ে অনেকেই তো আসবে আর বলবে আমি তিনি, কিংবা বলবে সময় এগিয়ে আসছে, তোমরা কিন্তু তাদের পিছু পিছু যেও না যেন। তেমনি তোমরা যখন নানা যুদ্ধ ও বিপ্লবের কথা শুনতে পাবে তখনও তোমরা ভয় পেও না, কেননা আগে ওসব তো ঘটবে কিন্তু শেষটা যে তখনই ঘটবে তা নয়। যিশু বলতে লাগলেন, তখন এক জাতির বিরুদ্ধে অন্য জাতি, আরেক রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্য যুদ্ধ শুরু করে দেবে, তখন প্রচণ্ড ভূমিকম্প আর নানা জায়গায় দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেবে, আর আকাশের বুকে দেখা যাবে ভয়ঙ্কর সব দৃশ্য, অলৌকিক যত নিদর্শন। এই হল প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।
বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন। আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা, আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি 29 সেপ্টেম্বর প্রচারিত ভক্তিগীতির আসর অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও, আর ভক্তিগীতি পরিবেশন করেছিলেন কলকাতা প্রভু যীশু গির্জার সদস্যগণ। ভিডিওটি ধারণ করেছিলেন চন্দনা রোজারিও। এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রথমেই মতামত জানাচ্ছেন অনাথ বন্ধু দেবনাথ আলতাপোল যশোর বাংলাদেশ থেকে। গানগুলো খুব ভালো লাগলো। এরপর বিধানচন্দ্র টিকাদার জলিরপাড় গোপালগঞ্জ বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতির আসরটি খুবই ভালো লাগলো। প্রশান্ত অধিকারী এরপর লিখছেন মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে, ভীষণ ভালো লাগলো ভক্তিগীতির এই আসর। এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতি সুন্দর পরিবেশনার জন্য শিল্পীদের অসংখ্য ধন্যবাদ জানাই। লরেটো কস্টা বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতির আসর খুব ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশনা। তারপর জোসেফাইন মন্ডল কলকাতা থেকে লিখছেন, ভীষণ ভালো গেয়েছে সবাই। তারপর মৌসুমি সাহা এবং লক্ষণ কুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, খুব ভালো লাগলো এই ভক্তিগীতির আসর অনুষ্ঠানটি। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে যে আমাদের পরিবেশিত এই ভক্তিগীতির আসর অনুষ্ঠানটি আপনারা দেখেছেন এবং উপভোগ করেছেন। আপনাদের কাছে যে এই অনুষ্ঠান ভালো লেগেছে তার জন্য আমরা উদ্বুদ্ধ বোধ করছি, এবং ভবিষ্যতেও এই রকম সুন্দর সুন্দর ভক্তিগীতি আপনাদের কাছে নিয়মিত আমরা পরিবেশন করব। আশা করছি এইভাবে আপনারা অনুষ্ঠানটির পাশে থাকবেন। এরপর বন্ধুরা, আমরা চলে আসি আমাদের পরিবেশিত 1 অক্টোবর আলাপন অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি দেখার পর লক্ষণ কুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে এবং প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো আজ পরিবেশিত আলাপন। হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, শ্রোতা বন্ধুদের মতামতের অনুষ্ঠান আলাপন দেখে ভীষণ ভালো লাগলো। লরেটো কস্তা বাংলাদেশ থেকে লিখছেন, আজকের আলাপন আসর অনুষ্ঠানটি শুনলাম, খুব ভালো লাগলো পরিবেশনটি। তারপর মণি শঙ্কর লিখছেন বেলদা মেদিনীপুর থেকে, দুর্দান্ত একটি অনুষ্ঠান শুনলাম। তারপর মৃন্ময় মণ্ডল লিখছেন গাংনাপুর নদিয়া থেকে, গত সপ্তাহের বিশেষ কিছু অনুষ্ঠানের ওপর শ্রোতাদের সুচিন্তিত মতামত ও মূল্যায়নের আসর বেশ ভালো লাগলো। তারপর হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন, ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান উপস্থাপনার জন্য, খুবই ভালো লাগলো অনুষ্ঠানটি দেখে। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে যে আমাদের পরিবেশিত আলাপন অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, এবং তারপর সেই অনুষ্ঠান প্রসঙ্গে আপনারা এই মতামত লিখে আমাদের কাছে জানাচ্ছেন। এইভাবে আপনাদের মতামত পেলে আমরা উৎসাহিত বোধ করি, এবং সব থেকে বড় কথা, আমরা বুঝতে পারি যে অনুষ্ঠানগুলো আপনাদের কিরকম লাগছে। সে যে অনুষ্ঠানই হোক না কেন, প্রত্যেকটা অনুষ্ঠানের মতামত পেলে আমাদের কিন্তু অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে বিশেষ সহায়তা হয়ে থাকে। ধন্যবাদ আপনাদের। এরপর বন্ধুরা, আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান 9 অক্টোবর প্রচারিত বিশেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটির নাম ছিল শারদ চেতনা। দুর্গা পুজোকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি ছিল, আর এই অনুষ্ঠানটি দেখার পর নাজিমউদ্দিন বাড়িপাড়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, বাহ চমৎকার অনুষ্ঠান, বিশেষ সময় সময় উপযোগী অনুষ্ঠান। তারপর মৃন্ময় মন্ডল গাংনাপুর নদিয়া থেকে লিখছেন, শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। এরপর হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন, সুন্দর অনুষ্ঠান, অত্যন্ত ভালো লাগলো। অনাথ বন্ধু দেবনাথ এরপর লিখছেন আলতাপুর যশোর বাংলাদেশ থেকে, বাঙালির দুর্গাপুজো নিয়ে এত সুন্দর আলাপচারিতা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর শুভজিৎ চৌধুরী লিখছেন বোলপুর বীরভূম থেকে, বাহ, খুব ভালো একটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সাধারণেরা যে বিষয়টিকে সাধারণত উপেক্ষা করি তার উপর আলোকপাত করেছেন, খুব ভালো লাগলো তাই। এরপর লিখছেন মনীষা সাহা দমদম কলকাতা থেকে, ভালো লাগলো অনুষ্ঠানটি। তারপর বাসুদেব ভট্টাচার্য লিখছেন হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে, খুব সুন্দর অনুষ্ঠান, দুর্গাপুজো আমাদের প্রাণের পুজো, সেই সম্পর্কে অনুষ্ঠান সব সময় ভালো লাগবে, খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা গেল অনুষ্ঠানটিতে, বিশেষ করে কাশের দোলা দেখে মন ভরে গেল। এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, বিশেষ অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠানের ভিডিও চিত্র এত সুন্দর ছিল যে দেখে ভীষণ ভালো লাগলো। তারপর অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন, পূজোয় বাঙালিদের আনন্দ আর আহারের নানা পদের মুখরোচক খাবারের বিবরণ শুনে বেশ ভালোই লাগছিল, কিন্তু ওই যে মনে করিয়ে দিচ্ছিলেন ফুচকাওয়ালা হাত ধুয়ে থাকে কি, মোমোতে ঠিক সস দিচ্ছে তো, আরো অনেক কিছু বললেন আলাপচারিতায়। এখানে কিন্তু দেখছি দোকানে প্রচুর ভিড় হচ্ছে, তাই সকলকে একটু সতর্ক হলে ভালো হয়। এই রকম অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই। এরপর ভেরোনিকা দাস লিখছেন নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে, খুবই সুন্দর আলোচনা শুনলাম। তারপর বিধানচন্দ্র সেন্নাল বালুরঘাট দিনাজপুর থেকে লিখছেন, সময় উপযোগী জ্ঞানবর্ধক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, মহাষষ্ঠী সন্ধ্যায় অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। এরপর প্রার্থনায় জীবন লিখছেন, দুর্গাপুজো বাঙালি জাতির সব থেকে বড় উৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সকল ভেদাভেদ ভুলে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠে মা দুর্গার এই পুজোতে। পুজো দেখতে যাওয়া মানে কিছু না কিছু কিনে তো খাবই, তবে যাই খাই না কেন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের প্রিয় খাবারগুলো যেন ভেজাল মুক্ত হয়। এরপর লিখছেন প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে, খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটি দেখে। তারপর লিখছেন সুরঞ্জিৎ দাস বাংলাদেশ থেকে, অসংখ্য ধন্যবাদ সময় উপযোগী বিষয় আলোচনা করার জন্য। এরপর রেবা দাস লিখছেন অনন্য সুন্দর অনুষ্ঠান। তারপর বাংলাদেশ থেকে ফারুক আহমেদ এবং গৌরমোহন দাস ও গৌতম ঘোষ এবং পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, অসীমা কোয়াল ও নদিয়া তেহট্ট থেকে পরিতোষ হালদার আপনারা লিখছেন, অসম্ভব ভালো লেগেছে অনুষ্ঠানটি, খুবই সুন্দর লাগলো অনুষ্ঠানটি দেখে। বন্ধুরা, ভীষণ উৎসাহ পেলাম আপনারা যে এই দুর্গাপুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি এই রকম মনোযোগ সহকারে দেখেছেন এবং তারপর এই মতামত লিখে জানিয়েছেন। সর্বোপরি দুর্গাপুজোর সময় বাইরে বেরোতে ইচ্ছা করে এবং বাইরের যে খাবার দাবার তা দেখে খেতেও ইচ্ছা করে, আর সেই ক্ষেত্রে আপনারা কি সতর্কতা অবলম্বন করেছেন তা সেই কথাগুলো জানতে পেরে ভীষণ উদ্বুদ্ধ বোধ করছি, খুব ভালো লাগছে। আশা করছি ভবিষ্যতেও এই রকম ভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন, আর এই অনুষ্ঠান দেখার জন্য এবং তারপর আপনাদের এই সুচিন্তিত মতামত আমাদের কাছে লিখে জানানোর জন্য আপনাদের প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর বন্ধুরা আমরা চলে আসি আজ এই আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে। প্রচারিত হয়েছিল 11 অক্টোবর মহজ্জীবন অনুষ্ঠান। টাটা সানসের চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা পরলোক গমন করেন, আর সেই তাকে নিয়ে আমাদের মহজ্জীবন পরিবেশন করেছিলেন টেরেজা রোজারিও। এই অনুষ্ঠানটি দেখার পর মৃন্ময় মণ্ডল গাঙ্গাপুর নদিয়া থেকে লিখেছেন, বিভিন্ন গুণের অধিকারী হওয়া সত্ত্বেও চিরকাল তিনি অনাড়ম্বর জীবনযাপন করেছেন, ভারতে স্টার্ট আপ কোম্পানির জনক বলা যায় তাকে। তাঁর ব্যক্তিগত জীবনের অনেক কথা জানতে পারলাম এই অনুষ্ঠানে, ভালো লাগলো তাই। প্রশান্ত অধিকারী মণিরামপুর যশোর থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো আজকের এই মহজ্জীবন অনুষ্ঠান। এরপর ফারুক আহমেদ লিখেছেন বাংলাদেশ থেকে, বিনম্র শ্রদ্ধা জানাই, এবং লিখে জানাচ্ছেন ভেরোনিকা দাস নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে, এবং হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে, ঈশ্বর ওনার আত্মার চির শান্তি দান করুন। বন্ধুরা, খুব ভালো লাগলো যে মহজ্জীবন অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তা দেখে আপনাদের ভালো লেগেছে। আশা করছি ভবিষ্যতেও এই রকম ভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন। আজ কিন্তু আলাপনের সময় শেষ, আজ এখানেই কিন্তু আলাপনের আসর থেকে আমাকে বিদায় নিতে হবে। তবে হ্যাঁ, পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের সঙ্গে ঠিক এই রকম ভাবে মুখোমুখি কথা হবে। ততদিন অবধি কমেন্ট লেখা কিন্তু বন্ধ করবেন না, লিখতে থাকবেন, আর আমরা অবশ্যই চেষ্টা করব সেই মতামতগুলোকে তুলে ধরার জন্য। প্রত্যেকে আপনারা ভালো থাকবেন এই আশা নিয়ে আজ এই আলাপনের আসর থেকে আমি বিদায় নিলাম। নমস্কার।
মহামান্য পোপ মহোদয় বলেছেন, এখন আমরা ক্রিসমাসের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা শান্তির রাজার জন্মের জন্য অপেক্ষা করছি। যুদ্ধে বিধ্বস্ত লোকেদের দৃঢ় আশা দেওয়া হোক, শান্তির অন্বেষণ কয়েকজনের জন্য নয়, সবার দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধের ভয়াবহতার প্রতি অভ্যস্ততা এবং উদাসীনতা প্রবল হলে সমগ্র মানব পরিবারই পরাজিত হয়। পোপ মহোদয় ইউক্রেনের শহীদদেরকে স্মরণ করে বলেন, যুদ্ধ এবং শীতে ঠান্ডা তাপমাত্রার সংমিশ্রণ দুঃখজনক এবং লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষের জন্য এবারের শীতকাল কঠিন হবে। নির্দিষ্ট স্থানে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের অর্থাৎ উদ্ভিদ প্রাণী ও জীবাণুর সমষ্টিকে ওই সময় ওই স্থানের জৈব বৈচিত্র্য বলে থাকে, আর এই জৈব বৈচিত্র্যের বিনাশ চোখে পড়ে। জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ বেশ কয়েকটি আছে। প্রথমেই বলতে হচ্ছে, জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ আবাসস্থলের সংকোচন। পৃথিবীতে জনসংখ্যার অত্যাধিক চাহিদা পূরণ করার জন্য নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে ও তার সঙ্গে বিভিন্ন প্রাণীর আবাসস্থলগুলিও সংকুচিত হয়ে পড়েছে। প্রত্যেক প্রাণীর বিচরণের জন্য পর্যাপ্ত জায়গা দরকার, যেমন বনাঞ্চল কেটে কৃষি জমির সম্প্রসারণ, আবাসন প্রকল্প তৈরি, কলকারখানা স্থাপন প্রভৃতির জন্য অরণ্যাঞ্চল ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে ও জৈব বৈচিত্র্যের বিনাশ ঘটছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বন্য প্রাণীর সংহার। বিভিন্ন বন্য জীবকে নির্বিচারে হত্যা করার ফলে সেই প্রজাতিগুলি ক্রমান্বয়ে বিপন্ন হয়ে পড়ছে। হাতির দাঁত, বাঘের চামড়া, গন্ডারের শিং প্রভৃতির জন্য সেই জীবদের এমন হারে হত্যা করা হয়েছে যে বর্তমানে তারা বিলুপ্ত প্রায় বলে গণ্য হচ্ছে। একই কারণে ডোডো পাখি, পর্যটক পায়রা, সমুদ্র গাভী ইত্যাদি প্রাণী সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল পরিকল্পনাবিহীন উন্নয়ন। যে কোনো উন্নয়নমূলক কাজে হাত দেওয়ার আগে পরিবেশের ওপর তার প্রভাব সম্পর্কে সমীক্ষা করে নেওয়া প্রয়োজন। ভারতে ইতিমধ্যেই বেশ কিছু বাঁধ, জলাধার, জলবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মাণ করা হয়েছে, যেগুলির পরিবেশগত ঝুঁকি আগে থেকে বিশ্লেষণ করা হয়নি। ফলে এই সব পরিকল্পনা রূপায়ণে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস করা হয়েছে, কৃষিক্ষেত্র প্লাবিত হয়েছে, আদিবাসীরা বাস্তুভিটে হারিয়েছে এবং অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী চিরকালের জন্য বিলুপ্ত হয়ে গেছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বিভিন্ন প্রকারের দূষণ। বেশ কিছু প্রজাতি নির্দিষ্ট প্রকারের আবহাওয়া অথবা জল, বায়ু বা মৃত্তিকা দূষণের প্রতি অতি সংবেদনশীল হয়ে থাকে। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রকৃতিতে জল দূষণ, বায়ু দূষণ ও মৃত্তিকা দূষণের মাত্রাও প্রভূত পরিমাণে বাড়ছে। এই দূষণের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটছে। প্রকৃতিতে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পেছনে কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশককেই দায়ী বলে মনে করা হচ্ছে। প্রচণ্ড বায়ু দূষণের ফলে পোল্যান্ডের একটি জাতীয় উদ্যানে একবার 43টি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে চিল জাতীয় পাখির সংখ্যা হ্রাসের কারণও হল প্রকৃতির দূষণ। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী 30 বছরে পৃথিবীর গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে, যার ফলে পৃথিবীর 25% জীব বিলুপ্ত হতে পারে। নির্দিষ্ট স্থানে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের অর্থাৎ উদ্ভিদ, প্রাণী ও জীবাণুর সমষ্টিকে ওই সময় ওই স্থানের জৈব বৈচিত্র্য বলে থাকে। আর এই জৈব বৈচিত্র্যের বিনাশ চোখে পড়ে। জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ বেশ কয়েকটি আছে। প্রথমেই বলতে হচ্ছে, জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ আবাসস্থলের সংকোচন। পৃথিবীতে জনসংখ্যার অত্যাধিক চাহিদা পূরণ করার জন্য নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে ও তার সঙ্গে বিভিন্ন প্রাণীর আবাস স্থলগুলিও সংকুচিত হয়ে পড়েছে। প্রত্যেক প্রাণীর বিচরণের জন্য পর্যাপ্ত জায়গা দরকার, যেমন বনাঞ্চল কেটে কৃষি জমির সম্প্রসারণ, আবাসন প্রকল্প তৈরি, কলকারখানা স্থাপন প্রভৃতির জন্য অরণ্যাঞ্চল ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে ও জৈব বৈচিত্র্যের বিনাশ ঘটছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বন্য প্রাণীর সংহার। বিভিন্ন বন্য জীবকে নির্বিচারে হত্যা করার ফলে সেই প্রজাতিগুলি ক্রমান্বয়ে বিপন্ন হয়ে পড়ছে। হাতির দাঁত, বাঘের চামড়া, গন্ডারের শিং প্রভৃতির জন্য সেই জীবদের এমন হারে হত্যা করা হয়েছে যে বর্তমানে তারা বিলুপ্ত প্রায় বলে গণ্য হচ্ছে। একই কারণে ডোডো পাখি, পর্যটক পায়রা, সমুদ্র গাভী ইত্যাদি প্রাণী সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল পরিকল্পনাবিহীন উন্নয়ন। যে কোনো উন্নয়নমূলক কাজে হাত দেওয়ার আগে পরিবেশের ওপর তার প্রভাব সম্পর্কে সমীক্ষা করে নেওয়া প্রয়োজন। ভারতে ইতিমধ্যেই বেশ কিছু বাঁধ, জলাধার, জলবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মাণ করা হয়েছে, যেগুলির পরিবেশগত ঝুঁকি আগে থেকে বিশ্লেষণ করা হয়নি, ফলে এই সব পরিকল্পনা রূপায়ণে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস করা হয়েছে, কৃষিক্ষেত্র প্লাবিত হয়েছে, আদিবাসীরা বাস্তু ভিটে হারিয়েছে এবং অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী চিরকালের জন্য বিলুপ্ত হয়ে গেছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বিভিন্ন প্রকারের দূষণ। বেশ কিছু প্রজাতি নির্দিষ্ট প্রকারের আবহাওয়া অথবা জল, বায়ু বা মৃত্তিকা দূষণের প্রতি অতি সংবেদনশীল হয়ে থাকে। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রকৃতিতে জল দূষণ, বায়ু দূষণ ও মৃত্তিকা দূষণের মাত্রাও প্রভূত পরিমাণে বাড়ছে। এই দূষণের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটছে। প্রকৃতিতে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পেছনে কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশককেই দায়ী বলে মনে করা হচ্ছে। প্রচণ্ড বায়ু দূষণের ফলে পোল্যান্ডের একটি জাতীয় উদ্যানে একবার 43টি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে চিল জাতীয় পাখির সংখ্যা হ্রাসের কারণ হল প্রকৃতির দূষণ। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী 30 বছরে পৃথিবীর গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে, যার ফলে পৃথিবীর 25% জীব বিলুপ্ত হতে পারে।
জন্ম থেকেই হাত দুটি অপরিণত, আঙুল নেই কোনোটিতেই। এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই পায়ে লিখে মাধ্যমিক পাশ করেছে ত্রিপুরার প্রলয় দে। লেটার নম্বর পেয়েছে বাংলা ও ইংরেজিতে। পরিবার আর্থিকভাবে সচ্ছল নয় কোনোদিনই। তার বাবা দিনমজুরের কাজ করেন, মা অঙ্গনবাড়ির একজন কর্মী। গোমতী জেলার উদয়পুর মহকুমার মাতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পড়ুয়ারা সকলেই খুশি প্রিয় প্রলয়ের সাফল্যে। তবে শুধু লেখা নয়, পা দিয়ে ছবিও আঁকে। জন্ম থেকেই সে বিকলাঙ্গ, অর্থাৎ দুটি হাতই ছোট। অন্যদিকে ছোট থেকেই আর্থিক সমস্যার কারণে জোটেনি সঠিক চিকিৎসা ব্যবস্থা। তবে তাতে কি এসে যায়, পা দিয়েই ছবি আঁকে ত্রিপুরার প্রলয় দে, সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও পায়ের সাহায্যে ছবি এঁকে রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান পুরস্কারে ভূষিত হয়েছে সে। আমরা অনেকেই নিজের অক্ষমতাকে নিয়ে দোষারোপ করি এবং ভেঙে পড়ি, তবে সমস্ত রকম প্রতিকূলতাকে প্রত্যাখ্যান করে প্রলয়ের এই আত্মবিশ্বাস আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করে তোলে।
কেননা আমি তখন নিজেই তোমাদের এমন কথা বলার ক্ষমতা ও এমনই জ্ঞান দেব, যার সামনে তোমাদের শত্রুরা কেউই দাঁড়াতে পারবে না, যার বিরুদ্ধে তারা কোনো যুক্তি দেখাতেই পারবে না। তখন তোমাদের বাপ মা, ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারাও তোমাদের শত্রুর হাতে তুলে দেবে, আর তোমাদের কয়েকজনকে মেরেও ফেলা হবে। তখন আমার নামের জন্য তোমরা হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র, কিন্তু তবুও তোমাদের মাথার একটি চুলও নষ্ট হবে না, তোমাদের কর্তব্যনিষ্ঠাই তোমাদের রক্ষা করবে।
সাধু লোক রচিত মঙ্গল সমাচার 12:8-12। যিশু একদিন তার শিষ্যদের বললেন, আমি তোমাদের বলে রাখছি, মানুষের সামনে যে কেউ আমাকে স্বীকার করবে, মানবপুত্র তাকে দেবদূতদের সামনে স্বীকার করবে। কিন্তু মানুষের সামনে যে আমাকে অস্বীকার করবে, দেবদূতদের সামনে তাকেও অস্বীকার করা হবে। যে কেউ মানবপুত্রের বিরুদ্ধে কোনো কথা বলবে তাকে ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার যে নিন্দা করবে তাকে কখনো ক্ষমা করা হবে না। তোমাদের যখন এনে দাঁড় করানো হবে সমাজ গৃহে কিংবা শাসক বা কর্তৃপক্ষের সামনে, তখন তোমরা যে কিভাবে আত্মপক্ষ সমর্থন করবে, কি বা বলবে, সেই নিয়ে কোনো চিন্তাই করো না তোমরা। তোমাদের যা কিছু বলতে হবে পবিত্র আত্মা ঠিক সেই সময় তোমাদের তো তাই বলে দেবেন।
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল যে একটা কিংফিশার মাছ শিকার করছে, এবং সে মাছ শিকার করতে সার্থক হয়েছে, কারণ সে একসাথে 4টে মাছ শিকার করেছে এবং 4টে মাছ সে মুখে নিয়ে খাবার চেষ্টা করছে। যত সেই মাছগুলোকে গেলার চেষ্টা করছে, ততবার তার মুখ থেকে একটা করে মাছ পড়ে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত দেখা গেল যে শুধুমাত্র একটা মাছ সে গিলতে পারল, যেটা তার সেই দিনের প্রয়োজন ছিল। ঠিক একইভাবে আমরাও কখনো কখনো দিশেহারা হয়ে পড়ি, এবং আমাদের যেটা প্রয়োজন তার থেকে বেশি আমরা সঞ্চয় করে রাখি, আমরা সেটা আমাদের ভাই বোনেদের সাথে ভাগ করে নিতে ভয় পাই, পাছে ভবিষ্যতে আমাদের কম পড়ে যাবে। কিন্তু বাইবেলে লুক রচিত মঙ্গল সমাচার 12:13 যিশু আমাদের বলছেন, সাবধান, সব রকম প্রলোভনের হাত থেকে নিজেকে বাঁচাও তোমরা, কেননা অপর্যাপ্ত ধন সম্পত্তি থাকলেও তার উপর তোমার বেঁচে থাকা নির্ভর করে না।
লুক রচিত মঙ্গল সমাচার 17:7-10। যিশু আরো বললেন, মনে করো তোমাদের একজনের একটি চাকর আছে, সে জমি চষে বা ভেড়া চড়ায়। চাকরটি মাঠ থেকে ফিরে এলে মনিব কি তাকে এই কথা বলে, এসো এক্ষুনি খেতে বসো? সে কি বরং এই কথাই বলে না, এবার আমার খাওয়ার ব্যবস্থা করো, আর পরিষ্কার জামা কাপড় পরে আমার খাবার সময়ে পরিবেশন করো, তারপর তুমি নিজে খেও। এখন চাকরটি যে মনিবের কথা মতোই কাজ করেছে, মনিব কি সেজন্যে তার প্রতি কৃতজ্ঞ হবে? এ কথা তোমাদের বেলাতেও খাটে, তোমাদের যা করতে বলা হয়েছে তা করার পর তোমরা এই কথাই বলো, আমরা তো নগণ্য চাকরেরই মতো, আমাদের যা কর্তব্য, আমরা তো শুধু সেটুকুই করেছি। এই হলো প্রভু যীশুর মঙ্গল সমাচার।
লুকরচিত মঙ্গল সমাচার, 21:5-11। একদিন যিশু কয়েকজন শিষ্য মন্দির সম্বন্ধে বলছিলেন যে, কেমন সব সুন্দর পাথরে আর মানব দেওয়া নানা জিনিসে মন্দিরটি সাজানো রয়েছে। যিশু তখন বললেন, তোমরা যে এই সব জিনিস আজ মুগ্ধ হয়ে দেখছো, এমন এক সময় আসবে যখন একটা পাথরের ওপর আর একটা পাথরও এখানে থাকতে দেওয়া হবে না, সবই সেদিন ধুলোয় ফেলে দেওয়া হবে। তারা যিশুকে জিজ্ঞেস করলেন, ওই সব কবে ঘটবে গুরু? আর তা যে ঘটতে চলেছে তার কোন লক্ষণই বা দেখা যাবে? তিনি উত্তর দিলেন, সতর্ক থেকো তোমরা, কারোর কথায় ভুলো না যেন। একদিন আমার নাম নিয়ে অনেকেই তো আসবে আর বলবে আমি তিনি, কিংবা বলবে সময় এগিয়ে আসছে, তোমরা কিন্তু তাদের পিছু পিছু যেও না যেন। তেমনি তোমরা যখন নানা যুদ্ধ ও বিপ্লবের কথা শুনতে পাবে তখনও তোমরা ভয় পেও না, কেননা আগে ওসব তো ঘটবে কিন্তু শেষটা যে তখনই ঘটবে তা নয়। যিশু বলতে লাগলেন, তখন এক জাতির বিরুদ্ধে অন্য জাতি, আরেক রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্য যুদ্ধ শুরু করে দেবে, তখন প্রচণ্ড ভূমিকম্প আর নানা জায়গায় দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেবে, আর আকাশের বুকে দেখা যাবে ভয়ঙ্কর সব দৃশ্য, অলৌকিক যত নিদর্শন। এই হল প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।
সাধু লোক রচিত মঙ্গল সমাচার, 12:8-12। যিশু একদিন তার শিষ্যদের বললেন, আমি তোমাদের বলে রাখছি, মানুষের সামনে যে কেউ আমাকে স্বীকার করবে, মানব পুত্র তাকে দেবদূতদের সামনে স্বীকার করবে। কিন্তু মানুষের সামনে যে আমাকে অস্বীকার করবে, দেবদূতদের সামনে তাকেও অস্বীকার করা হবে। যে কেউ মানব পুত্রের বিরুদ্ধে কোনো কথা বলবে তাকে ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার যে নিন্দা করবে তাকে কখনো ক্ষমা করা হবে না। তোমাদের যখন এনে দাঁড় করানো হবে সমাজ গৃহে কিংবা শাসক বা কর্তৃপক্ষের সামনে, তখন তোমরা যে কিভাবে আত্মপক্ষ সমর্থন করবে, কি বা বলবে, সেই নিয়ে কোনো চিন্তাই করো না তোমরা। তোমাদের যা কিছু বলতে হবে পবিত্র আত্মা ঠিক সেই সময় তোমাদের তো তাই বলে দেবেন। এই হলো আমাদের জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।
এই মোমবাতি ধরাতে গেলেই আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়, হয়তো আপনাদের প্রত্যেকের সাথেই হয়তো এটা হয়েছে। একদিন খুব ঝড় হচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচন্ড মানে জোরে আওয়াজ হচ্ছে। তো আমি ভয় পেয়ে গেলাম যথারীতি, আর জানলা দিয়ে দেখলাম কিছু একটা নড়ছে, মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং ছুটে গেলাম মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে বললাম, মা বাইরে জানলার কাছে একটু দাঁড়িয়ে আছে। মা হাসলেন আর বললেন, না না ওখানে কেউ দাঁড়িয়ে নেই, আসো তোমাকে দেখাবো কি আছে ওখানটায়। মা একটা মোমবাতি ধরালেন আর আমাকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেখালেন জানলার বাইরে একটা কলা গাছ, আর কলা গাছের পাতাগুলো দুলছে। আর শিশু মনে আমি ভাবলাম যে ওটা নিশ্চয়ই কোনো কেউ দাঁড়িয়ে আছে, কোনো মানুষ বা অন্য কিছু হয়তো সেখানে দাঁড়িয়ে আছে। সেদিনকে আমি একটা শিক্ষা পেলাম যে আলো আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হতে সাহায্য করে। আলোর প্রকাশ আমাদের জীবনে সব রকম দ্বন্দ্ব, সব রকম কালিমা মুছে দিতে সাহায্য করে। তাই আসুন আলোর প্রকাশ আমাদের জীবনে যেন আরো আলোকিত করে তুলতে পারে, তার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। ঠিক বাইবেল যেভাবে আমাদের শেখায়, যীশু আমাদের বলেছেন, আমি জগতের আলো, যে আমাকে আশ্রয় করে সে কখনো অন্ধকারে থাকে না।
মঙ্গল সমাচার 12:8-12। যীশু একদিন তার শিষ্যদের বললেন, আমি তোমাদের বলে রাখছি, মানুষের সামনে যে কেউ আমাকে স্বীকার করবে, মানব পুত্র তাকে দেবদূতদের সামনে স্বীকার করবে। কিন্তু মানুষের সামনে যে আমাকে অস্বীকার করবে, দেবদূতদের সামনে তাকেও অস্বীকার করা হবে। যে কেউ মানব পুত্রের বিরুদ্ধে কোনো কথা বলবে তাকে ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার যে নিন্দা করবে তাকে কখনো ক্ষমা করা হবে না। তোমাদের যখন এনে দাঁড় করানো হবে সমাজ গৃহে কিংবা শাসক বা কর্তৃপক্ষের সামনে, তখন তোমরা যে কিভাবে আত্মপক্ষ সমর্থন করবে, কি বা বলবে, সেই নিয়ে কোনো চিন্তাই করো না তোমরা। তোমাদের যা কিছু বলতে হবে পবিত্র আত্মা ঠিক সেই সময় তোমাদের তো তাই বলে দেবেন। এই হলো আমাদের জন্য প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার। সাধু লোক রচিত মঙ্গল সমাচার 12:8-12। যীশু একদিন তার শিষ্যদের বললেন, আমি তোমাদের বলে রাখছি, মানুষের সামনে যে কেউ আমাকে স্বীকার করবে, মানব পুত্র তাকে দেবদূতদের সামনে স্বীকার করবে। কিন্তু মানুষের সামনে যে আমাকে অস্বীকার করবে, দেবদূতদের সামনে তাকেও অস্বীকার করা হবে। যে কেউ মানব পুত্রের বিরুদ্ধে কোনো কথা বলবে তাকে ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার যে নিন্দা করবে তাকে কখনো ক্ষমা করা হবে না। তোমাদের যখন এনে দাঁড় করানো হবে সমাজ গৃহে কিংবা শাসক বা কর্তৃপক্ষের সামনে, তখন তোমরা যে কিভাবে আত্মপক্ষ সমর্থন করবে, কি বা বলবে, সেই নিয়ে কোনো চিন্তাই করো না তোমরা। তোমাদের যা কিছু বলতে হবে পবিত্র আত্মা ঠিক সেই সময় তোমাদের তো তাই বলে দেবেন। সেই হলো আমাদের জন্য প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার।
এই মোমবাতি ধরাতে গেলেই আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়, হয়তো আপনাদের প্রত্যেকের সাথেই হয়তো এটা হয়েছে। একদিন খুব ঝড় হচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচন্ড মানে জোরে আওয়াজ হচ্ছে। তো আমি ভয় পেয়ে গেলাম যথারীতি, আর জানলা দিয়ে দেখলাম কিছু একটা নড়ছে, মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং ছুটে গেলাম মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে বললাম, মা বাইরে জানলার কাছে একটু দাঁড়িয়ে আছে। মা হাসলেন আর বললেন, না না ওখানে কেউ দাঁড়িয়ে নেই, আসো তোমাকে দেখাবো কি আছে ওখানটায়। মা একটা মোমবাতি ধরালেন আর আমাকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেখালেন জানলার বাইরে একটা কলা গাছ, আর কলা গাছের পাতাগুলো দুলছে। আর শিশু মনে আমি ভাবলাম যে ওটা নিশ্চয়ই কোনো কেউ দাঁড়িয়ে আছে, কোনো মানুষ বা অন্য কিছু হয়তো সেখানে দাঁড়িয়ে আছে। সেদিনকে আমি একটা শিক্ষা পেলাম যে আলো আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হতে সাহায্য করে। আলোর প্রকাশ আমাদের জীবনে সব রকম দ্বন্দ্ব, সব রকম কালিমা মুছে দিতে সাহায্য করে। তাই আসুন আলোর প্রকাশ আমাদের জীবনে যেন আরো আলোকিত করে তুলতে পারে, তার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। ঠিক বাইবেল যেভাবে আমাদের শেখায়, যীশু আমাদের বলেছেন, আমি জগতের আলো, যে আমাকে আশ্রয় করে সে কখনো অন্ধকারে থাকে না।
রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের যুব তরঙ্গের আজকের আসরে আমার সকল যুব বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বই পড়া কিভাবে শিশু কিশোরদের জীবন বদলে দেয় তা আজকে জানব। আমরা প্রত্যেকেই জানি যে বই পড়া সব বয়সী মানুষেরই শ্রেষ্ঠ অভ্যাস, আর এই অভ্যাস যদি গড়ে তোলা যায় শিশু কিশোরদের মধ্যে তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। আর এই বই পড়ার অভ্যাস যদি একবার গড়ে তুলতে পারা যায় তা শিশু কিশোরদের ভবিষ্যৎ জীবনের ওপর অনেক বড় গুরুত্ব বহন করতে সাহায্য করে। আসুন একবার দেখে নেওয়া যাক কি কি ভালো দিক রয়েছে এই বই পড়ার। বই পড়ার মাধ্যমে শিশুরা নতুন নতুন শব্দ এবং বাচন ভঙ্গির সঙ্গে পরিচিত হয়, তাদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায়, যার ফলে তাদের ভাষাগত দক্ষতা বাড়ে। অন্যদিকে বই পড়ার সময়ে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়, যার ফলে সেই বিষয়ের ওপর তাদের ভাবতে শেখায়। এর ফলে তাদের মধ্যে খুব সূক্ষ্মভাবে সৃজনশীলতা বৃদ্ধি পায়। নির্দিষ্ট গণ্ডির বাইরে তারা চিন্তা ভাবনা করার শক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা লাভ করে। তবে এই বই পড়ার সবথেকে বড় ফল হতে পারে মনোযোগ বৃদ্ধি করা। বই পড়তে এবং বুঝতে শিশু কিশোরদের মনোযোগ দিতে হয়, এতে তাদের মনের মধ্যে মনোযোগ শক্তি বৃদ্ধি পায়, যা তার পরবর্তী জীবনে অনেক বড় ভূমিকা বহন করে। শিশু কিশোরদের চারিত্রিক গঠনে বই পড়ার ভূমিকা অনস্বীকার্য। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, কল্পনা শক্তি জ্ঞানের থেকেও বেশি শক্তিশালী। বইয়ের প্রতিটি লাইন শিশুকে ভাবতে শেখায়, কল্পনা করতে শেখায়। প্রতিটি দৃশ্য শিশু কিশোররা কল্পনা করার যে সুযোগ পায় তাতে তাদের মনোজগতে বড় ধরনের পরিবর্তন আসে। যে সকল শিশুরা শৈশব থেকেই বই পড়ে তাদের মধ্যে শেখার আগ্রহ, জানার আগ্রহ বৃদ্ধি পায়। আবার অন্যভাবে বলতে পারি, বইয়ের সাথে থাকলে তারা বাস্তবের সাথে দ্রুত নিজেদেরকে মানিয়ে নিতে পারে। অনেক ধরনের জীবন যাপনের কথা তারা বইতে পড়ে থাকে, যার ফলে তারা মানসিকভাবে বাস্তব জ্ঞান সম্পন্ন হয়ে ওঠে। তাই এই শিশু কিশোরদের মধ্যে বই পড়ার আগ্রহকে একটু একটু করে বাড়িয়ে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব, যাতে তারা পরবর্তীতে আত্মবিশ্বাসের সাথে স্পষ্ট উচ্চারণের মধ্যে দিয়ে তাদের নিজেদেরকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এই মোমবাতি ধরাতে গেলেই আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়, হয়তো আপনাদের প্রত্যেকের সাথেই হয়তো এটা হয়েছে। একদিন খুব ঝড় হচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচন্ড মানে জোরে আওয়াজ হচ্ছে। তো আমি ভয় পেয়ে গেলাম যথারীতি, আর জানলা দিয়ে দেখলাম কিছু একটা নড়ছে। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং ছুটে গেলাম মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে বললাম, মা বাইরে জানলার কাছে একটু দাঁড়িয়ে আছে। মা হাসলেন আর বললেন, না না ওখানে কেউ দাঁড়িয়ে নেই, আসো তোমাকে দেখাবো কি আছে ওখানটায়। মা একটা মোমবাতি ধরালেন আর আমাকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেখালেন জানলার বাইরে একটা কলা গাছ, আর কলা গাছের পাতাগুলো দুলছে। আর শিশু মনে আমি ভাবলাম যে ওটা নিশ্চয়ই কোনো কেউ দাঁড়িয়ে আছে, কোনো মানুষ বা অন্য কিছু হয়তো সেখানে দাঁড়িয়ে আছে। সেদিনকে আমি একটা শিক্ষা পেলাম যে আলো আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হতে সাহায্য করে। আলোর প্রকাশ আমাদের জীবনে সব রকম দ্বন্দ্ব, সব রকম কালিমা মুছে দিতে সাহায্য করে। তাই আসুন আলোর প্রকাশ আমাদের জীবনে যেন আরো আলোকিত করে তুলতে পারে, তার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। ঠিক বাইবেল যেভাবে আমাদের শেখায়, যিশু আমাদের বলেছেন, আমি জগতের আলো, যে আমাকে আশ্রয় করে সে কখনো অন্ধকারে থাকে না।
মঙ্গল সমাচার থেকে পাঠ 18 অধ্যায় 15 থেকে 17 পদ। আধ্যাত্মিক অর্থে শিশুর মতোই যাদের অন্তর ঐশ্বর্য তো তাদেরই। লোকেরা একসময় তাদের ছোট শিশুকে যিশুর কাছে নিয়ে এলো, যাতে তিনি তাদের একবার স্পর্শ করে আশীর্বাদ করেন। তাই দেখে শিশুরা তাদের ধমক দিতে লাগে। যিশু কিন্তু শিশুদের নিজের কাছে ডেকে নিলেন। তিনি বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না, কারণ এই শিশুর মতো যারা ঐশ্বর্য যে তাদেরই। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ ঐশ্বর্য শিশুর মতো মন নিয়ে গ্রহণ না করে সে কিছুতেই তার মধ্যে প্রবেশ করতে পারবে না। প্রভুর বাণী।
গত 9 অক্টোবর প্রয়াত হলেন টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস শ্রী রতন টাটা। একজন শিল্পপতি হিসেবে তাঁর নাম যতটা, তিনি ঠিক ততটাই পরিচিত তার জনহিত সেই কাজের জন্য। তার সাফল্যের উষ্ণ আভা প্রভাব ফেলেছে ভারতের অর্থনীতিতেও। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভারতীয় ব্যবসায়ী নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন টাটা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে। বিতর্কহীন এই প্রবীণ শিল্পপতি তাঁর ব্যবসায়িক দক্ষতা, দূরদৃষ্টি এবং কঠোর কর্মসংস্কৃতির জোরে তাঁর পারিবারিক ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক সাম্রাজ্যে পরিণত করতে পেরেছিলেন। তবে এত কিছুর পরেও কোনদিন তাঁর নাম ওঠেনি বিশ্বের প্রথম সারির ধনকুবেরদের নামের তালিকায়। কারণ অনেকেই হয়তো জানেন না যে তার রোজগারের অধিকাংশটাই চলে যেত জনহিতের কাজের জন্য। 1937 সালে বিখ্যাত টাটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটা। মাত্র 10 বছর বয়সে তার বাবা মায়ের বিচ্ছেদ হওয়ার পর তাকে বড় করে তুলেছিলেন তার ঠাকুমা। আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ডিগ্রি এবং হার্ভার্ড অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রামের ডিগ্রি অর্জন করার পর মোটা টাকার চাকরির ডাক এসেছিল IBM থেকে। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে 1962 সালে টেলকো সংস্থায় সামান্য কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় বিভিন্ন পদে কাজ করেন তিনি। এরপর 1971 সালে ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স বা নেলকোর ডিরেক্টর হন। কঠোর পরিশ্রমকে কখনোই ভয় পেতেন না তিনি। সেই জন্যই হয়তো সাধারণ মানুষের জীবনের বাস্তবতা ধরতে তার কখনো অসুবিধে হয়নি। আজ ভারতের কোনো জায়গা নেই যেখানে টাটা ব্র্যান্ডের কোনো পণ্য বা পরিষেবা নেই। নুন থেকে মোটর গাড়ি, ভারতের সর্বত্র ছড়িয়ে রয়েছে টাটা ব্র্যান্ড। টাটা ব্র্যান্ডের এই সর্বব্যাপ্তি ঘটেছিল রতন টাটার সময়ে। 1991 সালে JRD টাটার হাত থেকে টাটা সন্স এবং টাটা ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পান রতন টাটাজি। সেই সময় থেকেই তিনি টাটা গ্রুপের পুনর্গঠন শুরু করেছিলেন। নতুন সহস্রাব্দে একের পর এক বড় সংস্থা অধিগ্রহণ করে টাটা গোষ্ঠী। 100টিরও বেশি দেশে পৌঁছে গিয়েছে টাটা। বিশ্বজুড়ে হোটেল, রাসায়নিক সংস্থা, কমিউনিকেশন নেটওয়ার্ক এবং শক্তি সংস্থা এসেছিল টাটা গোষ্ঠীর আওতায়। তিনি বলতেন, সবচেয়ে বড় ঝুঁকি হল কোন ঝুঁকি না নেওয়া। মানুষের চাহিদা এবং দৈনন্দিন জীবনকে খুব ভালোভাবে বুঝতে পারতেন তিনি। বিশ্বের সব থেকে সস্তা গাড়ি হিসেবে টাটা ন্যানোর নকশা তৈরি করেছিলেন তিনি। তিনি সামাজিক দায়বদ্ধতার প্রতি অটুট প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। 2021-এ ভারতের ধনীদের তালিকায় তিনি ছিলেন 473তম স্থানে। ভারতের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা হল তাঁর টাটা ট্রাস্ট ফাউন্ডেশন। শিক্ষার্থীদের বৃত্তি প্রদান থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, গ্রাম উন্নয়ন সমস্ত ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন টাটা ট্রাস্ট। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এবং বিভিন্ন IIM ক্যাম্পাসে অর্থ প্রদান করেছে টাটা ট্রাস্ট। কোভিড এর সময় অবলীলায় ব্যক্তিগতভাবে 500 কোটি টাকা দান করেছিলেন রতন টাটা। অবসরের পর একটি স্টার্ট আপে বিনিয়োগ করেছিলেন তিনি। স্টার্ট আপটি প্রবীণ নাগরিকদের একাকিত্ব কাটাতে সহায়তা করে। এছাড়া লেন্সকার্ড, পেটিএম, ওলা ইলেকট্রিক মোবিলিটি এবং অ্যাপ স্টকসেসের মতো 50টিরও বেশি স্টার্ট আপ সংস্থাকে আর্থিকভাবে সমর্থন দিয়েছেন রতন টাটা। শিক্ষাক্ষেত্রে ও সমাজে তাঁর অবদানের জন্য বহু সরকারি বেসরকারি স্বীকৃতিও পেয়েছেন তিনি। 2000 সালে তাঁকে পদ্মভূষণ এবং 2008 সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। ভারত এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেটও পেয়েছেন তিনি। এমনই এক বহুমাত্রিক মানুষ ছিলেন রতন টাটা। তাঁর এই প্রয়াণে রেডিও ভেরিটাস এশিয়ার পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের যুব তরঙ্গের আজকের আসরে আমার সকল যুব বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বই পড়া কিভাবে শিশু কিশোরদের জীবন বদলে দেয় তা আজকে জানব। আমরা প্রত্যেকেই জানি যে বই পড়া সব বয়সী মানুষেরই শ্রেষ্ঠ অভ্যাস, আর এই অভ্যাস যদি গড়ে তোলা যায় শিশু কিশোরদের মধ্যে তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। আর এই বই পড়ার অভ্যাস যদি একবার গড়ে তুলতে পারা যায় তা শিশু কিশোরদের ভবিষ্যৎ জীবনের ওপর অনেক বড় গুরুত্ব বহন করতে সাহায্য করে। আসুন একবার দেখে নেওয়া যাক কি কি ভালো দিক রয়েছে এই বই পড়ার। বই পড়ার মাধ্যমে শিশুরা নতুন নতুন শব্দ এবং বাচন ভঙ্গির সঙ্গে পরিচিত হয়, তাদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায়, যার ফলে তাদের ভাষাগত দক্ষতা বাড়ে। অন্যদিকে বই পড়ার সময়ে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়, যার ফলে সেই বিষয়ের ওপর তাদের ভাবতে শেখায়। এর ফলে তাদের মধ্যে খুব সূক্ষ্মভাবে সৃজনশীলতা বৃদ্ধি পায়, নির্দিষ্ট গণ্ডির বাইরে তারা চিন্তা ভাবনা করার শক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা লাভ করে। তবে এই বই পড়ার সবথেকে বড় ফল হতে পারে মনোযোগ বৃদ্ধি করা। বই পড়তে এবং বুঝতে শিশু কিশোরদের মনোযোগ দিতে হয়, এতে তাদের মনের মধ্যে মনোযোগ শক্তি বৃদ্ধি পায়, যা তার পরবর্তী জীবনে অনেক বড় ভূমিকা বহন করে। শিশু কিশোরদের চারিত্রিক গঠনে বই পড়ার ভূমিকা অনস্বীকার্য। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, কল্পনা শক্তি জ্ঞানের থেকেও বেশি শক্তিশালী। বইয়ের প্রতিটি লাইন শিশুকে ভাবতে শেখায়, কল্পনা করতে শেখায়। প্রতিটি দৃশ্য শিশু কিশোররা কল্পনা করার যে সুযোগ পায় তাতে তাদের মনোজগতে বড় ধরনের পরিবর্তন আসে। যে সকল শিশুরা শৈশব থেকেই বই পড়ে তাদের মধ্যে শেখার আগ্রহ, জানার আগ্রহ বৃদ্ধি পায়। আবার অন্যভাবে বলতে পারি, বইয়ের সাথে থাকলে তারা বাস্তবের সাথে দ্রুত নিজেদেরকে মানিয়ে নিতে পারে। অনেক ধরনের জীবন যাপনের কথা তারা বইতে পড়ে থাকে, যার ফলে তারা মানসিকভাবে বাস্তব জ্ঞান সম্পূর্ণ হয়ে ওঠে। তাই এই শিশু কিশোরদের মধ্যে বই পড়ার আগ্রহকে একটু একটু করে বাড়িয়ে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব, যাতে তারা পরবর্তীতে আত্মবিশ্বাসের সাথে স্পষ্ট উচ্চারণের মধ্যে দিয়ে তাদের নিজেদেরকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে।
আমার দেখা পায়।
এই মোমবাতি ধরাতে গেলেই আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়, হয়তো আপনাদের প্রত্যেকের সাথেই হয়তো এটা হয়েছে। একদিন খুব ঝড় হচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচন্ড মানে জোরে আওয়াজ হচ্ছে। তো আমি ভয় পেয়ে গেলাম যথারীতি, আর জানলা দিয়ে দেখলাম কিছু একটা নড়ছে, মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং ছুটে গেলাম মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে বললাম, মা বাইরে জানলার কাছে একটু দাঁড়িয়ে আছে। মা হাসলেন আর বললেন, না না ওখানে কেউ দাঁড়িয়ে নেই, আসো তোমাকে দেখাবো কি আছে ওখানটায়। মা একটা মোমবাতি ধরালেন আর আমাকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেখালেন জানলার বাইরে একটা কলা গাছ, আর কলা গাছের পাতাগুলো দুলছে। আর শিশু মনে আমি ভাবলাম যে ওটা নিশ্চয়ই কোনো কেউ দাঁড়িয়ে আছে, কোনো মানুষ বা অন্য কিছু হয়তো সেখানে দাঁড়িয়ে আছে। সেদিনকে আমি একটা শিক্ষা পেলাম যে আলো আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হতে সাহায্য করে। আলোর প্রকাশ আমাদের জীবনে সব রকম দ্বন্দ্ব, সব রকম কালিমা মুছে দিতে সাহায্য করে। তাই আসুন আলোর প্রকাশ আমাদের জীবনে যেন আরো আলোকিত করে তুলতে পারে, তার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। ঠিক বাইবেল যেভাবে আমাদের শেখায়, যীশু আমাদের বলেছেন, আমি জগতের আলো, যে আমাকে আশ্রয় করে সে কখনো অন্ধকারে থাকে না।
১৪ অধ্যায় ১২ থেকে ১৪ পদ। ঈশ্বরের দৃষ্টিতে নিঃস্বার্থ পরোপকারী, প্রকৃত পরোপকার। যার বাড়িতে যিশু সেদিন নিমন্ত্রিত ছিলেন, এবার তাকেই লক্ষ্য করে তিনি বললেন, দেখুন দুপুরে বা রাতে যদি লোক খাওয়ানোর আয়োজন করেন, তাহলে আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা আপনার ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবেন না, কেননা তারা আপনাকে হয়তো পাল্টা নিমন্ত্রণ জানিয়ে বসবেন আর আপনার প্রতিদান আপনি পেয়ে যাবেন। না, কোন ভোজ সভায় আয়োজন করলে তার চেয়ে আপনি বরং যত গরিব, পঙ্গু, খোড়া, অন্ধ লোককে নিমন্ত্রণ করুন, তাহলে ধন্যই হবেন আপনি, কেননা প্রতিদান দেবার মতো তাদের চেয়ে কোন সামর্থ্য নেই। প্রতিদান পাবেন আপনি সেই দিনটিতে, ধার্মিকেরা যেদিন পুনরুত্থান করবে। প্রভুর বাণী।
ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ যিশু। তার নিজের কোনো চাকর ছিল না, তবুও তারা তাকে প্রভু বলতো। তার কোনো শিক্ষাগত ডিগ্রি ছিল না, তবুও তারা তাকে শিক্ষক বলতো। তার কাছে কোনো ওষুধ ছিল না, তবুও তারা তাকে নিরাময়কারী বলতো। তার কোনো সৈন্যদল ছিল না, তবুও রাজারা তাকে ভয় পেত। তিনি কখনো কোনো যুদ্ধ করেননি, তবুও তিনি সমগ্র পৃথিবী জয় করেছিলেন। তিনি কোনো দুর্গে বা প্রাসাদে বসবাস করতেন না, তবুও তারা তাকে প্রভু বলতো। তিনি কোনো দেশ শাসন করতেন না, তবুও তারা তাকে রাজা বলতো। তিনি কোনো অন্যায় করেননি, তবুও তারা তাকে ক্রুশবিদ্ধ করে, তাকে কবরে দেওয়া হয়, তবুও তিনি আজও জীবিত আছেন। তার রাজ্য এই পৃথিবীতে নয়, আছে বিশ্বস্তদের হৃদয়ে। তিনি বার্তা দিয়েছিলেন ভালোবাসার এবং ক্ষমার, যা কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। তিনি কোনো পার্থিব সম্পদ দেননি, তবুও আমরা তাকে মনে করি আমাদের জীবনের সম্পদ। তিনি প্রতিজ্ঞা করেননি কোনো পার্থিব শক্তির, তবুও তাঁর নাম স্মরণ করে দুর্বল শক্তি লাভ করে। যদিও তিনি কোনো বার্তা কোথাও লিখে রেখে যাননি, তবুও তাঁর বার্তা অজস্র পাতা ভর্তি করে দিয়েছে। তাঁর দুর্বলতায় আমরা পাই আমাদের শক্তি, তার কষ্টে আমরা পাই মুক্তি। তিনি আমাদের বরাবর আমন্ত্রণ জানিয়ে যাচ্ছেন একটি গল্পতে, যেখানে আছে শুধুই মুক্তি, ভালোবাসা এবং অনন্ত জীবন। তার নাম যিশু খ্রিস্ট। আপনি যদি তার কথা বিশ্বাস করেন, তাহলে এই কথাগুলো শোনার পর মতামত প্রদান করবেন এবং লাইক ও শেয়ার করবেন। বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন। আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা, আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি 29 সেপ্টেম্বর প্রচারিত ভক্তিগীতির আসর অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও, আর ভক্তিগীতি পরিবেশন করেছিলেন কলকাতা প্রভু যীশু গির্জার সদস্যগণ। ভিডিওটি ধারণ করেছিলেন চন্দনা রোজারিও। এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রথমেই মতামত জানাচ্ছেন অনাথ বন্ধু দেবনাথ আলতাপোল যশোর বাংলাদেশ থেকে। গানগুলো খুব ভালো লাগলো। এরপর বিধানচন্দ্র টিকাদার জলিরপাড় গোপালগঞ্জ বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতির আসরটি খুবই ভালো লাগলো। প্রশান্ত অধিকারী এরপর লিখছেন মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে, ভীষণ ভালো লাগলো ভক্তিগীতির এই আসর। এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতি সুন্দর পরিবেশনার জন্য শিল্পীদের অসংখ্য ধন্যবাদ জানাই। লরেন্টো কস্তা বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতির আসর খুব ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশনা। তারপর জোসেফাইন মন্ডল কলকাতা থেকে লিখছেন, ভীষণ ভালো গেয়েছে সবাই। তারপর মৌসুমী সাহা এবং লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, খুব ভালো লাগলো এই ভক্তিগীতির আসর অনুষ্ঠানটি। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে যে আমাদের পরিবেশিত এই ভক্তিগীতির আসর অনুষ্ঠানটি আপনারা দেখেছেন এবং উপভোগ করেছেন। আপনাদের কাছে যে এই অনুষ্ঠান ভালো লেগেছে তার জন্য আমরা উদ্বুদ্ধ বোধ করছি, এবং ভবিষ্যতেও এই রকম সুন্দর সুন্দর ভক্তিগীতি আপনাদের কাছে নিয়মিত আমরা পরিবেশন করব। আশা করছি এইভাবে আপনারা অনুষ্ঠানটি পাশে থাকবেন। এরপর বন্ধুরা আমরা চলে আসি আমাদের পরিবেশিত 1 অক্টোবর আলাপন অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি দেখার পর লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে এবং প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো আজ পরিবেশিত আলাপন। হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, শ্রোতা বন্ধুদের মতামতের অনুষ্ঠান আলাপন দেখে ভীষণ ভালো লাগলো। লরেটো কস্তা বাংলাদেশ থেকে লিখছেন, আজকের আলাপন আসর অনুষ্ঠানটি শুনলাম, খুব ভালো লাগলো পরিবেশনটি। তারপর মণি শঙ্কর লিখছেন বেলদা মেদিনীপুর থেকে, দুর্দান্ত একটি অনুষ্ঠান শুনলাম। তারপর মৃন্ময় মণ্ডল লিখছেন গাংনাপুর নদিয়া থেকে, গত সপ্তাহের বিশেষ কিছু অনুষ্ঠানের ওপর শ্রোতাদের সুচিন্তিত মতামত ও মূল্যায়নের আসর বেশ ভালো লাগলো। তারপর হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন, ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান উপস্থাপনার জন্য, খুবই ভালো লাগলো অনুষ্ঠানটি দেখে। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে যে আমাদের পরিবেশিত আলাপন অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তারপর সেই অনুষ্ঠান প্রসঙ্গে আপনারা এই মতামত লিখে আমাদের কাছে জানাচ্ছেন। এইভাবে আপনাদের মতামত পেলে আমরা উৎসাহিত বোধ করি এবং সব থেকে বড় কথা আমরা বুঝতে পারি যে অনুষ্ঠানগুলো আপনাদের কিরকম লাগছে। সে যে অনুষ্ঠানই হোক না কেন, প্রত্যেকটা অনুষ্ঠানের মতামত পেলে আমাদের কিন্তু অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে বিশেষ সহায়তা হয়ে থাকে। ধন্যবাদ আপনাদের। এরপর বন্ধুরা আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান 9 অক্টোবর প্রচারিত বিশেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটির নাম ছিল শারদ চেতনা, দুর্গা পুজোকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি ছিল। আর এই অনুষ্ঠানটি দেখার পর নাজিমউদ্দিন বাড়িপাড়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, বাহ চমৎকার অনুষ্ঠান, বিশেষ সময়ে সময় উপযোগী অনুষ্ঠান। তারপর মৃন্ময় মণ্ডল গাংনাপুর নদিয়া থেকে লিখছেন, শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। এরপর হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন, সুন্দর অনুষ্ঠান, অত্যন্ত ভালো লাগলো। অনাথ বন্ধু দেবনাথ এরপর লিখছেন আলতাপোল যশোর বাংলাদেশ থেকে, বাঙালির দুর্গাপুজো নিয়ে এত সুন্দর আলাপচারিতা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর শুভজিৎ চৌধুরী লিখছেন বোলপুর বীরভূম থেকে, বাহ খুব ভালো একটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সাধারণেরা যে বিষয়টিকে সাধারণত উপেক্ষা করি তার উপর আলোকপাত করেছেন, খুব ভালো লাগলো তাই। এরপর লিখছেন মনীষা সাহা দমদম কলকাতা থেকে, ভালো লাগলো অনুষ্ঠানটি। তারপর বাসুদেব ভট্টাচার্য লিখছেন হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে, খুব সুন্দর অনুষ্ঠান, দুর্গাপুজো আমাদের প্রাণের পুজো, সেই সম্পর্কে অনুষ্ঠান সব সময় ভালো লাগবে, খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা গেল অনুষ্ঠানটিতে, বিশেষ করে কাশের দোলা দেখে মন ভরে গেল। এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন বিশেষ অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠানের ভিডিও চিত্র এত সুন্দর ছিল যে দেখে ভীষণ ভালো লাগলো। তারপর অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন পূজোয় বাঙালিদের আনন্দ আর আহারের নানা পদের মুখরোচক খাবারের বিবরণ শুনে বেশ ভালোই লাগছিল, কিন্তু ওই যে মনে করিয়ে দিচ্ছিলেন ফুচকাওয়ালা হাত ধুয়ে থাকে কি, মোমোতে ঠিক সস দিচ্ছে তো, আরো অনেক কিছু বললেন আলাপচারিতায়। এখানে কিন্তু দেখছি দোকানে প্রচুর ভিড় হচ্ছে, তাই সকলকে একটু সতর্ক হলে ভালো হয়। এই রকম অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই। এরপর ভেরোনিকা দাস লিখছেন নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে, খুবই সুন্দর আলোচনা শুনলাম। তারপর বিধানচন্দ্র সেননাল বালুরঘাট দিনাজপুর থেকে লিখছেন সময়োপযোগী জ্ঞানবর্ধক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন মহাষষ্ঠী সন্ধ্যায় অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। এরপর প্রার্থনায় জীবন লিখছেন দুর্গাপুজো বাঙালি জাতির সব থেকে বড় উৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সকল ভেদাভেদ ভুলে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠে মা দুর্গার এই পুজোতে। পুজো দেখতে যাওয়া মানে কিছু না কিছু কিনে তো খাবই, তবে যাই খাই না কেন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের প্রিয় খাবারগুলো যেন ভেজাল মুক্ত হয়। এরপর লিখছেন প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে, খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটি দেখে। তারপর লিখছেন সুরঞ্জিৎ দাস বাংলাদেশ থেকে, অসংখ্য ধন্যবাদ সময়োপযোগী বিষয় আলোচনা করার জন্য। এরপর রেবা দাস লিখছেন অনন্য সুন্দর অনুষ্ঠান। তারপর বাংলাদেশ থেকে ফারুক আহমেদ এবং গৌরমোহন দাস ও গৌতম ঘোষ এবং পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, অসীমা কোয়াল ও নদিয়া তেহট্ট থেকে পরিতোষ হালদার আপনারা লিখছেন অসম্ভব ভালো লেগেছে অনুষ্ঠানটি, খুবই সুন্দর লাগলো অনুষ্ঠানটি দেখে। বন্ধুরা ভীষণ উৎসাহ পেলাম আপনারা যে এই দুর্গাপুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি এই রকম মনোযোগ সহকারে দেখেছেন এবং তারপর এই মতামত লিখে জানিয়েছেন। সর্বোপরি দুর্গাপুজোর সময় বাইরে বেরোতে ইচ্ছা করে এবং বাইরের যে খাবার দাবার তা দেখে খেতেও ইচ্ছা করে, আর সেই ক্ষেত্রে আপনারা কি সতর্কতা অবলম্বন করেছেন তা সেই কথাগুলো জানতে পেরে ভীষণ উদ্বুদ্ধ বোধ করছি, খুব ভালো লাগছে। আশা করছি ভবিষ্যতেও এই রকম ভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন, আর এই অনুষ্ঠান দেখার জন্য এবং তারপর আপনাদের এই সুচিন্তিত মতামত আমাদের কাছে লিখে জানানোর জন্য আপনাদের প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর বন্ধুরা আমরা চলে আসি আজ এই আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে, প্রচারিত হয়েছিল 11 অক্টোবর মহজ্জীবন অনুষ্ঠান। টাটা সানসের চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা পরলোক গমন করেন, আর সেই তাকে নিয়ে আমাদের মহজ্জীবন পরিবেশন করেছিলেন টেরেজা রোজারিও। এই অনুষ্ঠানটি দেখার পর মৃন্ময় মণ্ডল গাঙ্গাপুর নদিয়া থেকে লিখেছেন বিভিন্ন গুণের অধিকারী হওয়া সত্ত্বেও চিরকাল তিনি অনাড়ম্বর জীবন যাপন করেছেন, ভারতে স্টার্ট আপ কোম্পানির জনক বলা যায় তাকে। তাঁর ব্যক্তিগত জীবনের অনেক কথা জানতে পারলাম এই অনুষ্ঠানে, ভালো লাগলো তাই। প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো আজকের এই মহজ্জীবন অনুষ্ঠান। এরপর ফারুক আহমেদ লিখেছেন, বাংলাদেশ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। এবং লিখে জানাচ্ছেন ভেরোনিকা দাস নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে, এবং হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে, ঈশ্বর ওনার আত্মার চির শান্তি দান করুন। বন্ধুরা, খুব ভালো লাগলো যে মহজ্জীবন অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তা দেখে আপনাদের ভালো লেগেছে। আশা করছি ভবিষ্যতেও এই রকম ভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন। আজ কিন্তু আলাপনের সময় শেষ, আজ এখানেই কিন্তু আলাপনের আসর থেকে আমাকে বিদায় নিতে হবে। তবে হ্যাঁ, পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের সঙ্গে ঠিক এই রকম ভাবে মুখোমুখি কথা হবে। ততদিন অবধি কমেন্ট লেখা কিন্তু বন্ধ করবেন না, লিখতে থাকবেন, আর আমরা অবশ্যই চেষ্টা করব সেই মতামতগুলোকে তুলে ধরার জন্য। প্রত্যেকে আপনারা ভালো থাকবেন, এই আশা নিয়ে আজ এই আলাপনের আসর থেকে আমি বিদায় নিলাম। নমস্কার।
এই মোমবাতি ধরাতে গেলেই আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়, হয়তো আপনাদের প্রত্যেকের সাথেই হয়তো এটা হয়েছে। একদিন খুব ঝড় হচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচন্ড মানে জোরে আওয়াজ হচ্ছে। তো আমি ভয় পেয়ে গেলাম যথারীতি, আর জানলা দিয়ে দেখলাম কিছু একটা নড়ছে, মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং ছুটে গেলাম মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে বললাম, মা বাইরে জানলার কাছে একটু দাঁড়িয়ে আছে। মা হাসলেন আর বললেন, না না, ওখানে কেউ দাঁড়িয়ে নেই, আসো তোমাকে দেখাবো কি আছে ওখানটায়। মা একটা মোমবাতি ধরালেন আর আমাকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেখালেন জানলার বাইরে একটা কলা গাছ, আর কলা গাছের পাতাগুলো দুলছে। আর শিশু মনে আমি ভাবলাম যে ওটা নিশ্চয়ই কোনো কেউ দাঁড়িয়ে আছে, কোনো মানুষ বা অন্য কিছু হয়তো সেখানে দাঁড়িয়ে আছে। সেদিনকে আমি একটা শিক্ষা পেলাম যে আলো আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হতে সাহায্য করে। আলোর প্রকাশ আমাদের জীবনে সব রকম দ্বন্দ্ব, সব রকম কালিমা মুছে দিতে সাহায্য করে। তাই আসুন, আলোর প্রকাশ আমাদের জীবনে যেন আরো আলোকিত করে তুলতে পারে, তার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। ঠিক বাইবেল যেভাবে আমাদের শেখায়, যীশু আমাদের বলেছেন, আমি জগতের আলো, যে আমাকে আশ্রয় করে সে কখনো অন্ধকারে থাকে না।
মাসিক বা ঋতুস্রাব প্রজনন চক্রের সবচেয়ে প্রাকৃতিক এবং অপরিহার্য অংশগুলির একটি হলেও এখনও এটি একটি নিষিদ্ধ বা ট্যাবু বিষয় এবং শুধুমাত্র একটি মেয়েলি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে। মাসিক বিষয়ে সমাজে অনেক ধরনের কুসংস্কারের জন্য দৈনন্দিন কাজে নারীদের তৎপরতা বাধাগ্রস্ত হয় এবং প্রায়ই তাদেরকে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে বাধা দেওয়া হয়। এ বিষয়ে খোলামেলাভাবে আলোচনা করা হয় না এবং পরিবার বা স্কুল পর্যায়ে যথাযথ নির্দেশনা দেওয়া হয় না। মাসিক ব্যাপারে সচেতনতা বাড়াতে ও এ বিষয়ে নিরবতা ভাঙতে এবং নারী ও মেয়েরা যেন সুরক্ষিতভাবে সম্মানের সঙ্গে তাদের মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে প্রতিবছর 28 মে বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়। এবছর মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ের প্রতিপাদ্য বিষয় ছিল আসুন সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী। এই উপলক্ষে গত 28 মে 2024 খ্রিস্টাব্দ উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের পরিচালনায় পশ্চিমবঙ্গের 3টি জেলার 6টি ব্লকে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত হয়।
মাসিক স্বাস্থ্যবিধি দিবস বা মেনস্ট্রুয়াল হাইজিন দিবস এটা আমরা পালন করতে পেরে আমরা গর্বিত যে এই নানা ধরনের দিবস আমরা পালন করে থাকি কিন্তু এই দিবসটা আমরা কোনোদিন পালন করিনি। আর আমাদের আমরা নারী আমাদের এই এই মাসিক হয়ে থাকে আর আমরা বিভিন্ন ধরনের প্রবলেমেও ভুগি তাই নিয়ে আমরা নারী পুরুষ নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই জানাতে চাই। এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা গর্বের বিষয়। কারণ এটার জন্যই আমরা মা হয়ে থাকি।
সমাজে নারীরা তাদের ন্যায্য মর্যাদা ও শালীনতার অধিকারের লড়াইয়ে এখনো অনেক পিছিয়ে। শহুরে নারীরা ঋতুচক্রের দিনগুলিকে খুব স্বাভাবিকভাবেই নিজেদের মতো করে গ্রহণ করেছে। যদি অনুসন্ধান করে দেখা যায় তবে দেখা যাবে অনেক মহিলাই এই সময় পূজা আর্চা করেন না। তবে শহরের এমন অবস্থা হলে গ্রামাঞ্চলের কি অবস্থা তা কল্পনা করা যায়। নারীদের রান্নাঘরে প্রবেশ নিষেধ, পূজা নিবেদনের কথা বাদ দিলাম। কুসংস্কার এতটাই গ্রথিত যে দৈনিক স্নান যা অত্যন্ত প্রয়োজনীয় দেখা যায় এই সময় অনেক নারীরা সেটাও পালন করেন না। গত 2 বছর ধরে উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরাম গ্রামীণ স্কুল ও কলেজে এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে প্রচারণা চালিয়ে মাসিকের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনমূলক কাজ করছে। নিষ্পত্তিযোগ্য মাসিক প্যাডগুলির প্রধান উপকরণগুলি সাধারণত ব্লিচ রেয়ন, তুলা, প্লাস্টিক, পারফিউম এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট অন্তর্ভুক্ত করা হয়। এটি কিভাবে আমাদের শরীর এবং পরিবেশকে প্রভাবিত করে সে সম্পর্কে আলোচনায় উঠে আসে। আজও গ্রামীণ পরিবেশে বর্জ্য নিষ্কাশনের কোন সুব্যবস্থা করা সক্ষম হয়নি। এক কথায় ভারতের গ্রামীণ মহিলারা তাদের ব্যবহৃত ন্যাপকিনগুলিকে পুকুরে ভাসিয়ে দেন বা পুকুরের নিচে পুঁতে দেন। এই পরিস্থিতিতে পরিবেশ বান্ধব ন্যাপকিন কিভাবে তাদের স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষা করতে পারে সে সম্পর্কে উদয়নী গ্রামের মায়েদের সচেতন করে তুলছে। প্রতি মাসে 200 কোটিরও অধিক মেয়েদের মাসিক হয়। স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা জানান, যেখানে ছেলেরা খোলাখুলি মদ কিনে নিয়ে যায় সেখানে মেয়েরা স্যানিটারি ন্যাপকিন কিনে নিয়ে যায় লুকিয়ে। তাই তারা চার দেওয়ালের কুসংস্কারের শিকল ভেঙে মাসিক নিয়ে সংশয় ও লজ্জা দূর করতে সমবেত হয়েছে। মুক্ত কণ্ঠে নিরাপদ সময় কাটাতে, মাসিকের স্বাস্থ্যবিধিকে আরো গুরুত্ব দিতে এবং পরিবেশকে রক্ষা করতে পরিবেশ বান্ধব ন্যাপকিনের ব্যবহারের প্রচার চালিয়ে যাচ্ছেন তারা। আজ মহিলা অঙ্গনের এই আসরে উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের সেই মায়েদের জানাই অসংখ্য ধন্যবাদ।
ঠিক আছে, আমাদের এই জন্য আজকে প্রত্যেককে জানানো হচ্ছে যে আমাদের আজকের দিনে মানে 28 মে এই দিনটাতে আমাদের মাসিক দিবস পালন করা হয়। এই বছর থেকে আমরা শুরু করলাম, প্রতি বছর এই দিনটা আমরা পালন করি।
এই মোমবাতি ধরাতে গেলেই আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়, হয়তো আপনাদের প্রত্যেকের সাথেই হয়তো এটা হয়েছে। একদিন খুব ঝড় হচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচন্ড মানে জোরে আওয়াজ হচ্ছে। তো আমি ভয় পেয়ে গেলাম যথারীতি, আর জানলা দিয়ে দেখলাম কিছু একটা নড়ছে, মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং ছুটে গেলাম মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে বললাম, মা বাইরে জানলার কাছে একটু দাঁড়িয়ে আছে। মা হাসলেন আর বললেন, না না ওখানে কেউ দাঁড়িয়ে নেই, আসো তোমাকে দেখাবো কি আছে ওখানটায়। মা একটা মোমবাতি ধরালেন আর আমাকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেখালেন জানলার বাইরে একটা কলা গাছ, আর কলা গাছের পাতাগুলো দুলছে। আর শিশু মনে আমি ভাবলাম যে ওটা নিশ্চয়ই কোনো কেউ দাঁড়িয়ে আছে, কোনো মানুষ বা অন্য কিছু হয়তো সেখানে দাঁড়িয়ে আছে। সেদিনকে আমি একটা শিক্ষা পেলাম যে আলো আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হতে সাহায্য করে। আলোর প্রকাশ আমাদের জীবনে সব রকম দ্বন্দ্ব, সব রকম কালিমা মুছে দিতে সাহায্য করে। তাই আসুন, আলোর প্রকাশ আমাদের জীবনে যেন আরো আলোকিত করে তুলতে পারে, তার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। ঠিক বাইবেল যেভাবে আমাদের শেখায়, যিশু আমাদের বলেছেন, আমি জগতের আলো, যে আমাকে আশ্রয় করে সে কখনো অন্ধকারে থাকে না।
পোপ ফ্রান্সিসের চিঠি, সাহিত্য কিভাবে হৃদয় ও মনকে শিক্ষিত সমৃদ্ধ করে। পোপ ফ্রান্সিস বিশেষভাবে যাজক পদে প্রার্থীদের জন্য ও সেই সঙ্গে যাজকীয় কাজে যুক্ত কর্মী খ্রিস্ট সম্প্রদায়ের কাছে একটি চিঠি লিখে আবেদন করেছেন, যাতে ব্যক্তিগতভাবে উন্নত ও পরিণত হওয়ার জন্য তারা সাহিত্য, উপন্যাস এবং কবিতা পাঠের অভ্যাস গঠন করেন। বই বা উপন্যাস আমাদের সামনে নতুন জগৎ খুলে দেয়, মনকে প্রসারিত করতে সাহায্য করে, জীবনে একে অন্যের সমস্যাকে বুঝতে সাহায্য করে। পূর্ণপিতা আরো বলেন, একটি ভালো বই মনের দরজা খুলে দেয়, হৃদয়কে উদ্দীপিত করে এবং জীবনকে সমৃদ্ধ করার জন্য আমাদের প্রস্তুত করে। উন্নত জীবন গঠনে সাহিত্যের ভূমিকার বিষয়ে গত 17 জুলাই তাঁর লেখা চিঠি বিগত 8 আগস্ট প্রকাশিত হয়, যেখানে তিনি বলেন, সাহিত্য চর্চা যাজকদের হৃদয় ও মনকে উন্মুক্ত করে, বিভিন্ন ভাষার মানুষের মন বুঝতে সাহায্য করে, সংবেদনশীলতাকে প্রসারিত করে এবং বৃহত্তর আধ্যাত্মিক উন্মুক্ততার দিকে ধাবিত করে। তদুপরি বিশ্বাসীদের এবং বিশেষ করে পুরোহিতদের কাজ হল সমসাময়িক মানুষের হৃদয় স্পর্শ করা, যাতে তারা প্রভু যীশুর বাণী ঘোষণার আগে প্রসারিত এবং উন্মুক্ত হতে পারে। তার চিঠিতে পোপ ফ্রান্সিস বলেন, সাহিত্য আমাদের কঠিন মুহূর্তগুলি অতিক্রম করতে এবং মনের শান্তি খুঁজে পেতে সাহায্য করে।
এই মোমবাতি ধরাতে গেলেই আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়, হয়তো আপনাদের প্রত্যেকের সাথেই হয়তো এটা হয়েছে। একদিন খুব ঝড় হচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচন্ড মানে জোরে আওয়াজ হচ্ছে। তো আমি ভয় পেয়ে গেলাম যথারীতি, আর জানলা দিয়ে দেখলাম কিছু একটা নড়ছে। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং ছুটে গেলাম মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে বললাম, মা বাইরে জানলার কাছে কেউ দাঁড়িয়ে আছে। মা হাসলেন আর বললেন, না না ওখানে কেউ দাঁড়িয়ে নেই, আসো তোমাকে দেখাবো কি আছে ওখানটায়। মা একটা মোমবাতি ধরালেন আর আমাকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেখালেন জানলার বাইরে একটা কলা গাছ, আর কলা গাছের পাতাগুলো দুলছে। আর শিশু মনে আমি ভাবলাম যে ওটা নিশ্চয়ই কোনো কেউ দাঁড়িয়ে আছে, কোনো মানুষ বা অন্য কিছু হয়তো সেখানে দাঁড়িয়ে আছে। সেদিনকে আমি একটা শিক্ষা পেলাম যে আলো আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হতে সাহায্য করে। আলোর প্রকাশ আমাদের জীবনে সব রকম দ্বন্দ্ব, সব রকম কালিমা মুছে দিতে সাহায্য করে। তাই আসুন, আলোর প্রকাশ আমাদের জীবনে যেন আরো আলোকিত করে তুলতে পারে, তার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। ঠিক বাইবেল যেভাবে আমাদের শেখায়, যীশু আমাদের বলেছেন, আমি জগতের আলো, যে আমাকে আশ্রয় করে সে কখনো অন্ধকারে থাকে না।
পোপ ফ্রান্সিসের চিঠি, সাহিত্য কিভাবে হৃদয় ও মনকে শিক্ষিত সমৃদ্ধ করে। পোপ ফ্রান্সিস বিশেষভাবে যাজক পদে প্রার্থীদের জন্য ও সেই সঙ্গে যাজকীয় কাজে যুক্ত কর্মী খ্রিস্ট সম্প্রদায়ের কাছে একটি চিঠি লিখে আবেদন করেছেন, যাতে ব্যক্তিগতভাবে উন্নত ও পরিণত হওয়ার জন্য তারা সাহিত্য, উপন্যাস এবং কবিতা পাঠের অভ্যাস গঠন করেন। বই বা উপন্যাস আমাদের সামনে নতুন জগৎ খুলে দেয়, মনকে প্রসারিত করতে সাহায্য করে, জীবনে একে অন্যের সমস্যাকে বুঝতে সাহায্য করে। পূর্ণপিতা আরো বলেন, একটি ভালো বই মনের দরজা খুলে দেয়, হৃদয়কে উদ্দীপিত করে এবং জীবনকে সমৃদ্ধ করার জন্য আমাদের প্রস্তুত করে। উন্নত জীবন গঠনে সাহিত্যের ভূমিকার বিষয়ে গত 17 জুলাই তাঁর লেখা চিঠি বিগত 8 আগস্ট প্রকাশিত হয়, যেখানে তিনি বলেন, সাহিত্য চর্চা যাজকদের হৃদয় ও মনকে উন্মুক্ত করে, বিভিন্ন ভাষার মানুষের মন বুঝতে সাহায্য করে, সংবেদনশীলতাকে প্রসারিত করে এবং বৃহত্তর আধ্যাত্মিক উন্মুক্ততার দিকে ধাবিত করে। তদুপরি বিশ্বাসীদের এবং বিশেষ করে পুরোহিতদের কাজ হল সমসাময়িক মানুষের হৃদয় স্পর্শ করা, যাতে তারা প্রভু যীশুর বাণী ঘোষণার আগে প্রসারিত এবং উন্মুক্ত হতে পারে। তার চিঠিতে পোপ ফ্রান্সিস বলেন, সাহিত্য আমাদের কঠিন মুহূর্তগুলি অতিক্রম করতে এবং মনের শান্তি খুঁজে পেতে সাহায্য করে। গত 2 জুন 2024 খ্রিস্টাব্দ কলকাতার প্রভু যীশু গির্জায় আয়োজিত হল সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা। সেবা কেন্দ্র কলকাতা ও গোথেন্স মেমোরিয়ালের যৌথ উদ্যোগে এই স্বাস্থ্য পরিষেবার আয়োজন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলে স্বাস্থ্য পরিষেবা শিবির। এই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার মূল উদ্দেশ্য ছিল ধর্মপল্লীর সকল ধর্মপল্লীবাসী যাতে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন এবং সুস্থ জীবনযাপন করতে পারেন। সেবা কেন্দ্র কলকাতা এবং গোথলস মেমোরিয়াল হেলথ সেন্টারের যৌথ উদ্যোগে আজকের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন। আজকে প্রভু যীশু গির্জার ধর্মপল্লীবাসী এবং অন্যান্য ভাই বোনেদের জন্যও এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা কলকাতার 12টি ধর্মপল্লিতে এই পরিষেবা দান করার পরিকল্পনা রেখেছি, যেখানে খ্রিস্টান ও অখ্রিস্টান সকল ভাই বোনেদের জন্য আমরা এই পরিষেবা দিতে চলেছি। আজ আমরা বিশেষভাবে কৃতজ্ঞ প্রভু যীশু গির্জার পাল পুরোহিত ফাদার কুরিয়ান এম্পায়ার এস্টের কাছে আজকের এই সুযোগ করে দেওয়ার জন্য। তবে শুধুমাত্র ধর্মপল্লীবাসীদের জন্যই নয়, আশেপাশে বসবাসকারী দুস্থ মানুষদের জন্যও এই পরিষেবা দেওয়া হয়।
কোথায় থাকেন এখানে?
এখানে
আচ্ছা, কি করতে এসেছেন এখানে? ডক্টর দেখাতে এসেছেন? ডক্টর দেখাতে, ডাক্তারকে দেখাতে এসেছেন?
এই শিবিরে মূলত রক্তচাপ পরীক্ষা, ইনস্ট্যান্ট রক্তে শর্করা পরীক্ষা এবং জেনারেল পরীক্ষা করা হয়।
কলকাতা সেবা কেন্দ্র থেকে দেওয়া থাকে প্রতিটা চার্চে সবসময়ের জন্য, আমরা প্রতি সানডে মোটামুটি দিয়ে থাকি। মানে আমাদের এখানে যারা আসেন তারা হয়তো হসপিটালে যেতে পারছেন না, বাড়িতে মানে পয়সাও নেই, সেই সব ধরনের মানুষদেরকে আমরা এখানে হেল্প করি।
সবাইকে জয় যিশু। আজকে আমাদের প্রভু যীশু গির্জার প্যারিশে একটা ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছে। সের মধ্যে অনেক ফ্যাসিলিটিস যে আমরা প্রোভাইড করেছি প্যারিশ থেকে আমাদের সকল প্যারিশনারদের জন্য, সেটা হচ্ছে ফ্রি হেলথ চেক আপ, ব্লাড প্রেশার চেক অ্যান্ড ইনস্ট্যান্ট ব্লাড সুগার টেস্ট। এটার মধ্যে আমাদের টোটাল আজকে যারা আজকে এসেছেন সে হচ্ছে টোটাল অফ 41 প্যারিশনার্স ইন টোটাল। সো অন বিহাফ অফ আর প্যারিশ প্রিস্ট উই ওয়ান্ট টু থ্যাংক অল দ্য ভলেন্টিয়ার্স যে আজকে আমাদের সঙ্গে এসে আমাদের সঙ্গে কাজ করেছেন।
সুস্থ স্বাস্থ্যই হল আমাদের জীবনের চাবিকাঠি, আর এই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কলকাতার প্রভু যীশুর গির্জা, সেবা কেন্দ্র কলকাতা এবং গোথলস মেমোরিয়াল হেলথ সেন্টারের যৌথ উদ্যোগে যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হল, তার জন্য রেডিও ভেরিটাস এশিয়ার পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই। আশা করি আগামীতেও তারা তাদের এই ধরনের সমাজসেবা কাজের মধ্যে দিয়ে আরো অনেক মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে। এই মোমবাতি ধরাতে গেলেই আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়, হয়তো আপনাদের প্রত্যেকের সাথেই হয়তো এটা হয়েছে। একদিন খুব ঝড় হচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচন্ড মানে জোরে আওয়াজ হচ্ছে। তো আমি ভয় পেয়ে গেলাম যথারীতি, আর জানলা দিয়ে দেখলাম কিছু একটা নড়ছে, মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং ছুটে গেলাম মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে বললাম, মা বাইরে জানলার কাছে একটু দাঁড়িয়ে আছে। মা হাসলেন আর বললেন, না না ওখানে কেউ দাঁড়িয়ে নেই, আসো তোমাকে দেখাবো কি আছে ওখানটায়। মা একটা মোমবাতি ধরালেন আর আমাকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেখালেন জানলার বাইরে একটা কলা গাছ, আর কলা গাছের পাতাগুলো দুলছে। আর শিশু মনে আমি ভাবলাম যে ওটা নিশ্চয়ই কোনো কেউ দাঁড়িয়ে আছে, কোনো মানুষ বা অন্য কিছু হয়তো সেখানে দাঁড়িয়ে আছে। সেদিনকে আমি একটা শিক্ষা পেলাম যে আলো আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হতে সাহায্য করে।
আলোর প্রকাশ আমাদের জীবনে সব রকম দ্বন্দ্ব, সব রকম কালিমা মুছে দিতে সাহায্য করে। তাই আসুন, আলোর প্রকাশ আমাদের জীবনে যেন আরো আলোকিত করে তুলতে পারে, তার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। ঠিক বাইবেল যেভাবে আমাদের শেখায়, যীশু আমাদের বলেছেন, আমি জগতের আলো, যে আমাকে আশ্রয় করে সে কখনো অন্ধকারে থাকে না।
মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, পাঁচ অধ্যায়ের ২১ থেকে ৪৩ পদ পর্যন্ত। যীশু নৌকো করে সাগরের এপারে ফিরে আসতেই তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগল। তিনি তখনও সাগরের ধারেই রয়েছেন। এমন সময়ে জাইরাস নামের স্থানীয় সমাজগৃহের একজন অধ্যক্ষ সেখানে এসে উপস্থিত হলেন। যীশুকে দেখে তিনি তার পায়ে লুটিয়ে পড়ে বার বার অনুরোধ জানাতে লাগলেন, আমার ছোট মেয়েটির এখন মর্মর অবস্থা, দয়া করে এসে আপনি তার উপর একবার হাত রাখুন যাতে সে ভালো হয়ে ওঠে আর বেঁচে যায়। যীশু তখন তার সঙ্গে রওনা হলেন। বহু লোক তার পিছু পিছু চলতে লাগল এবং তার চারদিকে ভিড়ের চাপ সৃষ্টি হল। লোকদের মধ্য থেকে এমন একজন স্ত্রীলোক ছিল যে ১২ বছর ধরে রক্তস্রাবে ভুগছিল। সে নানা ডাক্তারের চিকিৎসায় বহু কষ্ট পেয়েছিল এবং তার যথাসর্বস্ব সে খরচও করেছিল, কিন্তু তবুও তার কোন উপকার হয়নি, বরং রোগটা আরো বেড়েই গিয়েছিল। লোকদের কাছ থেকে সে যীশুর কথা শুনতে পেয়েছিল, তাই ভিড়ের মধ্য দিয়ে তার পিছনে এসে সে তার পোশাকটি স্পর্শ করল। সে মনে মনে বলছিল, ওর পোশাকটিও স্পর্শ করতে পারলে আমি ভালো হয়ে উঠব। আর সত্যিই সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল এবং সে নিজের শরীরের মধ্যে অনুভব করল তার রোগ এখন সেরেই গেছে। এদিকে যীশুও মনে মনে তখনই বুঝতে পারলেন যে তার মধ্য থেকে কিছু শক্তি বেরিয়ে গেছে। তাই ভিড়ের মধ্যে ফিরে দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করলেন, কে আমার পোশাক স্পর্শ করল? তার শিষ্যরা তাকে বললেন, আপনি তো দেখতেই পাচ্ছেন আপনাকে ঘিরে কি ভিড়ের চাপ, তবু জিজ্ঞেস করছেন কে আমাকে স্পর্শ করল? তিনি কিন্তু যে স্ত্রীলোকটি তা করেছিল তাকে দেখবার জন্য চারিদিকে তাকাতে লাগলেন। তখন স্ত্রীলোকটি তার কি ঘটেছে বুঝতে পেরে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এল এবং যীশুর পায়ে পড়ে তাকে আসল কথাটা সবকিছু খুলে বলল। যীশু তাকে বললেন, মা, তোমার বিশ্বাসই তোমাকে ভালো করে তুলেছে, এবার যাও শান্তিতেই থাকো, তোমার ওই রোগ থেকে তুমি মুক্ত হয়েই থাকো। যীশু তখনও কথা বলছেন, সেই সময় সমাজগৃহে সেই অধ্যক্ষের বাড়ি থেকে কয়েকজন লোক এসে অধ্যক্ষকে বলল, আপনার মেয়েটি আর বেঁচে নেই, গুরুকে আর কেন কষ্ট দিচ্ছেন? কিন্তু যীশু তাদের কথা শুনতে পেয়ে সমাজগৃহের অধ্যক্ষটিকে বললেন, ভয় পেয়ে না, শুধু বিশ্বাস রাখো। তিনি পিতর যাকব ও যাকবের ভাই জোহনকে ছাড়া আর কাউকেই তার সঙ্গে আসতে দিলেন না। তারা যখন সমাজগৃহের অধ্যক্ষের বাড়িতে এসে পৌঁছলেন তখন তিনি দেখলেন সেখানে তুমুল কোলাহল, লোকেরা চিৎকার করে কাঁদছে, বিলাপ করছে। ভেতরে গিয়ে তিনি তাদের বললেন, কেন এত হইচই, এত কান্নাকাটি? মেয়েটি তো মারা যায়নি, ও তো ঘুমুচ্ছে। কিন্তু তারা তাকে উপহাস করে বলতে লাগল। যিশু তাদের সকলকে সেখান থেকে বের করে দিলেন, তাদের এই উপহাসের কথা শুনে। তারপর তিনি মেয়েটির বাবা মা এবং তার নিজের সেই তিনজন সঙ্গীকে নিয়ে মেয়েটি যেখানে শুয়েছিল সেই ঘরে ঢুকলেন। তারপর মেয়েটির একটি হাত নিজের হাতে নিয়ে তিনি বললেন, তালিথাকুম, অর্থাৎ খুকু, আমি তোমাকে বলছি তুমি ওঠো। আর তখনই মেয়েটি উঠে পড়ল আর সেখানে হেঁটে বেড়াতে লাগল। তার বয়স তখন 12 বছর। উপস্থিত লোকেরা গভীর বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল। যিশু তাদের কড়া আদেশ দিলেন যে কাউকে যেন এই কথা জানানো না হয়। তারপর তিনি মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার। আজকের সুসমাচারে আমরা দেখি দুটো ঘটনা। এই দুটো অলৌকিক ঘটনার মধ্যে মিল যেমন আছে, সেই সঙ্গে একটু পার্থক্য দেখি। প্রথম দেখি আমরা মহিলাটি যিনি যিশুকে স্পর্শ করেছিলেন তিনি 12 বছর ধরে ভুগছিলেন। আবার যে মেয়েটিকে যিশু মৃত অবস্থায় এসে দেখেছিলেন, সুস্থ করেছিলেন, সেই মেয়েটির বয়স ছিল 12 বছর। তার বাবা ছিলেন জাইরুস, তিনি ছিলেন একজন অধ্যক্ষ। তা প্রথম বিষয়, শিক্ষণের বিষয় হচ্ছে এই যে আমরা যিশুর স্পর্শ পেতে চাই, তা আমাকে যেতে হবে বিশ্বাস নিয়ে। বিশ্বাস নিয়ে তার কাছে আসতে হবে। তাকে যদি আমার স্পর্শ করি বিশ্বাস নিয়ে, আমি সুস্থ হব, যেমন এই মহিলাটি হয়েছিলেন। সেই সঙ্গে জাইরুস বিশ্বাস নিয়ে যিশুর কাছে এসেছিলেন যিশুকে ডাকতে। যিশু পৌঁছতে পৌঁছতে মেয়েটি মারা গিয়েছিল। লোকজন অনেক কথা বলেছিল কিন্তু জাইরুস বিশ্বাসে স্থির ছিলেন। যিশু গিয়ে মেয়েটিকে স্পর্শ করলেন, মেয়েটিকে হাত ধরে তিনি তুললেন আর সে সুস্থ হয়ে উঠল। তিনি বললেন, তুমি ওঠো। তখন মেয়েটি উঠে পড়ল, উঠে হাঁটতে লাগল। তখন তার বয়স ছিল 12 বছর। তাহলে আমরা দেখছি যে মিল, ওই ভদ্রমহিলা 12 বছর তিনি অসুস্থ ছিলেন, এই মেয়েটি 12 বছর বয়সে অসুস্থ হয়ে পড়েছিলেন, তার মারা গিয়েছিলেন। কিন্তু দুটো বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে বিশ্বাস নিয়ে যিশুকে সে স্পর্শ করলেন, মহিলাটি সুস্থ হলেন। আর এই মেয়েটির বাবা যিশুকে ডাকতে গেলেন, যিশু পৌঁছতে পৌঁছতেই মেয়েটি মারা গেল। যিশু এসে তাকে বাঁচিয়ে তুললেন বা সুস্থ করলেন। তো অনেক সময় এটা মনে হতে পারে যিশু কেন দেরি করলেন, তাই না? ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বর কি ভাবে ভেবে রেখেছেন সেটা আমরা প্রশ্ন করতে পারব না। তিনি তার মতো তিনি আমাদের প্রার্থনার উত্তর দেবেন, তার মতো তিনি আসবেন। যেমন ওই মহিলাটি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি, মেয়েটির ক্ষেত্রে দেখি যে যিশু আসলেন, মৃত অবস্থায় সে ছিল, তাকে তিনি সুস্থ করলেন। তো ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা বা যিশুর ইচ্ছা, যিশু আমাদের স্পর্শ করতে পারেন, আমরা যিশুকে স্পর্শ করতে পারি, কিন্তু সেখানে থাকতে আমাদের বিশ্বাস। সে বিশ্বাস নিয়ে যদি আমরা থাকি তাহলে আমরা সুস্থ অবশ্যই হয়ে উঠব, প্রভু আমাদের সুস্থ রাখবেন। আর সেই সুস্থতা হচ্ছে সম্পূর্ণ সুস্থতা, আংশিক নয়। অনেক সময় আংশিক সুস্থতার কথা আমরা চিন্তা করি, সেটা যিশু চান না, তিনি চান আমাদের সম্পূর্ণ সুস্থ দেখে।
নমস্কার বন্ধুরা, সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি টেরেজা রোজারিও। আসুন প্রথমেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। রাঘবপুর সাধু জোসেফ ক্যাথলিক গির্জায় অনুষ্ঠিত হল সাধ্বী আন্না সমাজের পর্ব দিবস। কলকাতার বিয়ানী হোমে অনুষ্ঠিত হল সাধু জন মেরি বিয়ানীর পর্ব দিবস। বারুইপুর ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল জুবিলি বর্ষ ও সিনোডাল সিন্থেসিস রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার কল্যাণার্থে তেজগাঁও ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত খবরে।
রেডিও ভেরিটাস এশিয়া, দি ভয়েস অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি। রেডিও ভেরিটাস এশিয়া মোবাইল অ্যাপ অফার সার্ভিসেস ইন ইংলিশ এন্ড 21 এশিয়ান ল্যাঙ্গুয়েজেস। Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like and share.
রাঘবপুর সাধু জোসেফ ক্যাথলিক গির্জায় অনুষ্ঠিত হল সাধ্বী আন্না সমাজের পর্ব দিবস। বারুইপুর ধর্মপল্লীর রাঘবপুর সাধু জোসেফ ক্যাথলিক খ্রিস্টমণ্ডলীতে সাধ্বী আন্না সমাজের পর্ব দিবস উদযাপিত হল। প্রতি বছরের ন্যায় এই বছরও 26 জুলাই 2024 খ্রিস্টাব্দ সাধ্বী আন্না সমাজের পর্ব পালন করা হয় সকাল 6:30 পবিত্র খ্রিস্টজাগের মাধ্যমে। মাগুরখালী সাধ্বী আন্না সমাজ কনভেন্টের সুপিরিয়া সিস্টার অর্পিতা ডিএসএ এবং গোবরাচক সাধ্বী আন্না সমাজ কনভেন্টের সুপিরিয়ার সিস্টার বিনীতা ডিএসএ সহ অন্যান্য সিস্টারগণ উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র খ্রিস্টজাগের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। খ্রিস্টজাগ উৎসর্গ করেন রাঘবপুর ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার জোসেফ টোপ্পো এসজে মহাশয় এবং অন্যান্য ফাদারগণ। উক্ত এই সমাজের আবাসিক ছাত্রীরা প্রবেশিকা নৃত্য, বরণ, আরতি, চন্দনের টিকা দিয়ে পুরোহিত ও সিস্টারগণকে স্বাগত জানান। খ্রিস্টজাগ শেষে ধর্মপল্লীর পক্ষ থেকেই সংবর্ধনা ও ছোট বক্তব্য রাখা হয়। অনুষ্ঠান পরিচালনা ও আয়োজন করে ধর্মপল্লীর প্যারিশ কাউন্সিলের সদস্যগণ। কলকাতার বিয়ানী হোমে অনুষ্ঠিত হল সাধু জন মেরি বিয়ানীর পর্ব দিবস।
বিগত 4 আগস্ট 2024 খ্রিস্টাব্দ কলকাতার ভিয়ানী হোমে সম্মিলিত খ্রিস্টজাগের মধ্যে দিয়ে সাধু জন মেরি ভিয়ানীর মহাপর্ব দিবস উদযাপিত হল। পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করেন কলকাতা মহাধর্ম প্রদেশের ভিকার ফাদার ডমিনিক গমেজ। হোমের অসুস্থ পুরোহিতদের জন্য এই পবিত্র খ্রিস্টজাগের আয়োজন করেন হোমের ভারপ্রাপ্ত প্রভিডেন্স সিস্টারগণ। উপদেশে সাধু ভিয়ানীর জীবনাদর্শ উল্লেখ করে ভিয়ানী হোমে সেবারত সিস্টারদের কর্মনিষ্ঠার প্রশংসা করেন ও অসুস্থ পুরোহিতদের নিঃস্বার্থ ভালোবাসা, যত্ন ও পরিচর্যার জন্য ধন্যবাদ জানান ও আশীর্বাদ প্রার্থনা করেন।
বারুইপুর ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল জুবিলি বর্ষ ও সিনোডাল সিন্থেসিস রিপোর্ট।
গত 25 জুলাই 2024 খ্রিস্টাব্দ বারুইপুর ধর্মপ্রদেশের দিশারিতে আসন্ন জুবিলি বছর ও সিনোডাল সিন্থেসিস রিপোর্টের উপর একটি সেমিনারের আয়োজন করা হয়। উদ্বোধনী প্রার্থনা করেন মাননীয় ধর্মপাল শ্যামল বোস। উদ্বোধনী ভাষণে তিনি সিনোডাল সিন্থেসিস রিপোর্ট ও জুবিলি বছরের উপর বক্তব্য রাখেন। বিশেষভাবে সিনোড সিন্থেসিস নথিটি বাংলায় অনুবাদ করার জন্য ফাদার প্রদীপ সহ যে সকল ব্যক্তিগণ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রশংসা করেন। ফাদার উজ্জ্বল মণ্ডলের তত্ত্বাবধানে নথির 20টি অধ্যায় 4টি জোনে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি জোনের সমন্বয়কারী আধিকারিক কিছু সংখ্যক সদস্যকে এই কাজে নিযুক্ত করেন। এরপর দ্বিতীয় অধিবেশনে আসন্ন জুবিলি বছর উদযাপনের বিষয়ে পরিকল্পনা ও আলোচনা পর্ব চলে, যেখানে প্রতিটি সদস্যকে মুখ খুলতে হয়, যা সিনোডাল খ্রিস্টমণ্ডলীর চিত্র বলা যায়।
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার কল্যাণার্থে তেজগাঁও ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল বিশেষ প্রার্থনা অনুষ্ঠান।
গত 4 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তেজগাঁও গির্জাসহ বাংলাদেশের বিভিন্ন গির্জায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহতদের আত্মার শান্তি কামনায় ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ প্রার্থনা ও খ্রিস্টজাগ উৎসর্গ করা হয়। এই দিনে তেজগাঁও গির্জায় বিশেষ খ্রিস্টজাগ উৎসর্গ করেন ফাদার জয়ন্ত এস গোমেজ। এতে ধর্মপল্লীর খ্রিস্টভক্তরা এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে যোগদান করেন। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।
বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের নিবেদন সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।
স্বয়ং খ্রিস্টই মণ্ডলী মন্দিরের মূল প্রস্তর। প্রথম পিতর দ্বিতীয় অধ্যায় ৬ থেকে ৮ পদ। শাস্ত্রে তো এই কথা রয়েছে, এই দেখো সিয়নে আমি স্থাপন করছি একটি প্রস্তর, মনোনীত মহা মূল্যবান একটি সংযোগ প্রস্তর। তার উপর বিশ্বাস রাখবে যে মানুষ তাকে লজ্জা পেতে হবে না কোনোদিন। তাই তোমরা বিশ্বাসী যারা, সেই প্রস্তর তোমাদের পক্ষে মহামূল্যবান। কিন্তু অবিশ্বাসী যারা, তাদের বেলায় শাস্ত্রে বরং এই কথা বলে, গৃহনির্মাতারা যে প্রস্তর উপেক্ষা করেছিল সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। শাস্ত্রে আবার এই কথাও বলে, সেই প্রস্তর হয়ে উঠেছে এমনই এক প্রস্তর মানুষের যা ঘটাচ্ছে স্থলন, এমন কি এক শিলা মানুষের যা ঘটাচ্ছে পতন। তারা ঐশ্ববাণী মানে না বলেই তাদের স্খলন ঘটে, এ তো তাদের নির্ধারিত পরিণাম।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে সঞ্চয় স্বাবলম্বন। আর আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছেন মিঠু মার্সিয়া সেরাও। দিদি, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য।
আজকে আমাদের এই অনুষ্ঠানে মিঠু দিদি, যিনি পার্লারের কাজে নিয়োজিত রয়েছেন, আজকে এই পার্লারের কাজ সম্বন্ধে তিনি একজন মেয়ে হয়ে কিভাবে এগিয়ে যাচ্ছেন আমরা সেই গল্পই শুনব। আমরা আরো জানি যে সেই আদিকাল থেকেই মেয়েরা রূপচর্চায় সিদ্ধহস্ত। সেই বিষয়ে আজকে আমরা জানব মিঠু দিদির কাছ থেকে।
আমি ২০১৩তে আমার পার্লারটা দিয়ে, আমি আগে ঢাকায় কাজ করতাম, শিখেছি আমি ঢাকাতে, তারপর ছেলে হওয়ার পরে গ্রামে চলে আসছি। ২০১৩ ডিসেম্বর ১৮ তারিখে আমি এই পার্লারটা দিই। এরপর থেকে আজ ১১ বছর ধরে আমি পার্লারটা চালাচ্ছি এবং আমার সন্তানকে যা ইনকাম হচ্ছে এটা থেকে আমি আমার সন্তানকে নিয়ে আমি ভালোই আছি।
আপনি এই এখানে বলছেন যে বিগত ১১ বছর ধরে আপনি এই পেশায় নিয়োজিত রয়েছেন, তাহলে এই পেশাগত দিক থেকে আপনি যে অনুপ্রেরণা পেয়েছেন এই পেশায় নিয়োজিত হওয়ার জন্য, এই অনুপ্রেরণার পিছনে আপনার কে কে রয়েছে?
আসলে কি, আমি ছোট থেকে, আমরা অনেকগুলো ভাই বোন, আমরা ৭ ভাই বোন, আমার মা অনেক পরিশ্রম করতেন, আমার বাবা অসুস্থ থাকতেন, আমি ছোট থেকে মাকে দেখেছি অনেক পরিশ্রম করতে। তখন থেকে আসলে আমার এই মনে মনে ইচ্ছা জাগত যে আমি নিজে দিয়ে পরিচিত হবে একদিন। এই কারণে সত্যি বলতে কি, আমি ওই পর থেকে, আমি যখন থেকে বুঝতে শিখেছি যে নিজে পরিচয় লাগবে, নিজে কাজ দিয়ে নিজেকে তুলে ধরতে হবে, এরপর থেকে আমি এই কাজে আসলে অনুপ্রেরণা এবং ইচ্ছা শক্তি ওই পর থেকে।
আপনি যে সঞ্চয় করে যাচ্ছেন, এখান থেকে আপনি কতটুকু অন্যকে দান করতে পারছেন বা সাহায্য করতে পারছেন?
পরিশ্রম করে যা পাই, আমার সন্তানকে, আমার সংসার নিয়ে আমি ভালোই আছি। এরপরেও আমি চাই আসলে যে অবহেলিত নারী শিশু তাদেরকে আমি কিছু করতে, সবসময় আমি সামাজিক কোনো কিছু হলে আমি এগিয়ে যাই, করতে চেষ্টা করি আমার কাজের পাশাপাশি।
আপনার ভালো একটি উদ্যোগ যে আপনি এই পেশায় থেকেও আপনি আরো কিছু করবার জন্য আপনার আরো সুদূর প্রসারী চিন্তা ভাবনা রয়েছে। তো এই আপনার এই ক্ষুদ্র পরিসর থেকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার স্বপ্নগুলো কি?
আসলে আমার স্বপ্ন যে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান এখন অনেক ছোট পরিসরে আছে, সামনে আমার ইচ্ছা আছে যে অনেক বড় পরিসরে আমি ব্যবসাটা চালাব এবং আরো নারীদের আমি এখানে কর্মসংস্থানে সুযোগ করে দেব। এবং আমি ভবিষ্যতে আরো ইচ্ছা যে সামাজিক কোনো কর্মকাণ্ডে আমি আমার নিজেকে আমি নিয়োজিত রাখবো এবং আমি আমি একটা ভালো মা হতে চাই।
আপনি শত ব্যস্ততার পরেও আপনি একজন ভালো মা হতে চান, একজন মা হিসেবে এবং একজন এই পেশাগত দিক থেকে আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জ গুলো কিভাবে আপনি মোকাবেলা করেন?
আমি সারাদিনই ব্যস্ত থাকি সত্যি বলতে, মাসে 30 দিন মানুষ কাজ করে, সপ্তাহে একদিন ছুটি রাখে, কিন্তু আমি কিন্তু কোনো ছুটি রাখি না। এই কাজের ফাঁকে আমার ছেলে স্কুলে যায়, বিভিন্ন কর্মকাণ্ডে অল্প সময়ের জন্য ওইখান পার্লার থেকেই চলে যায়। আবার আমার সন্তানকেও আমি ঈশ্বরের আশীর্বাদে মোটামুটি ভালোই মানুষ হচ্ছে, আমার ছেলে পড়াশোনায় ভালো, আমি নিজে তাকে গাইড করি, স্কুলে দিয়ে আসি, ই করি। তারপরে দেখা যায় রাস্তায় চলতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বেশিরভাগ সময় দেখা যায় আমি যখন পার্লারটা দিয়েছি গত 10 বছর আগে, 11 বছর আগে, তখন এখান দিয়ে কিন্তু অনেক জঙ্গল ছিল আমাদের ভাসানিয়াতে, দেখা যায় অনেক কাদা, অনেক বৃষ্টি থাকে, জঙ্গল ওই পাশ দিয়ে আমি অনেক ভয়ে ভয়ে যাই, অনেক কিছুতে আমার সম্মুখীন হতে হয়। কিন্তু আমি ঈশ্বরকে সবসময় আমি মনে রাখি যে সত্যি কথা, আমি সবসময় ঈশ্বরকে বলি যে ঈশ্বর যেন আমি ভালোভাবে যাইতে পারি, সবসময় সৎ থাকি, নিজেকে নিজে সংযম করে চলে, এর জন্য যত পরিস্থিতি আসো আমি ওইটাকে এখন পর্যন্ত মোকাবেলা করতে পারছি।
উঠে এসেছেন, আমাদের সমাজে এরকম প্রায়ই দেখা যায় যে মেয়েরা অনেক সময়তে হয়তো এরকম বাধার সম্মুখীন হয়, তাহলে আপনার মতো আরো যারা রয়েছে এই পেশায় নিয়োজিত হতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের সমস্যা থাকবে, আমাদের মনে অনেক কষ্ট থাকবে, দুঃখ থাকবে, এরপরে আমাদের জয় করতে হবে, জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হবে, আমাদের পৃথিবীতে কিছু রেখে যেতে হবে। মেন কথা হচ্ছে যে আমরা যেন মরার পরে আমাদেরকে কেউ স্মরণ করে, যে হয়তো বা আমরা অনেক দূর পরিসরে যেতে পারবো না, এলাকা ভিত্তিক হয়েও যেন আমাদেরকে মনে করে যে আমরা কিছু করতে পারি। এর জন্য আজ থেকে আমরা আমার মতো করে আমি চাইবো যে আরো নারীরা যেন আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরাও তাদের সহযোগিতা করব, তাদের সহভাগিতা হাত বাড়িয়ে দেব। আর যদি এরকম আরো সহযোগিতা আমরা বড় পরিসরে বা কোনো কিছু থেকে পাই, আমরা আমাদের জীবনকে আরো সুন্দর করে গুছিয়ে নিয়ে যাব।
এই ক্ষুদ্র পরিসর থেকে বৃহৎ পরিসরে যাওয়ার জন্য আপনার যে অদম্য ইচ্ছা, সেই অদম্য ইচ্ছা নিয়ে আপনি সামনে এগিয়ে যান সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ।
ধন্যবাদ সিস্টার আপনাকে।
সমাচার থেকে পাঠ 12 অধ্যায় 13-15 পদ, লোভের অসরতা সম্পর্কে যিশুর সতর্কবাণী। তখন ভিড়ের মধ্য থেকে হঠাৎ একজন যিশুকে জিজ্ঞেস করল, গুরু আমার ভাইকে একবার বলুন সে যেন আমার পৈতৃক সম্পত্তির ভাগটা আমাকে দিয়ে দেয়। উত্তরে যিশু বললেন, বন্ধু তোমাদের নিজেদের ব্যাপারে কোন বিচার বা নিষ্পত্তি করার অধিকার কে আমাকে দিয়েছে? তারপর তিনি সকলকে লক্ষ্য করে বললেন, সাবধান, সব রকম লোভের হাত থেকে নিজেদের বাঁচাও তোমরা, কেননা মানুষের অপর্যাপ্ত ধন সম্পত্তি থাকলেও তার জীবিত থাকা কিন্তু সেই সম্পদের উপর মোটেই নির্ভর করি না, প্রভুর বাণী।
মহামান্য পোপ ফ্রান্সিস বলেছেন, আমি প্রার্থনা করি সব আক্রান্তের জন্য, সব বাস্তুচ্যুতাদের জন্য, সব বন্দীদের জন্য, যাদের প্রতি আমার আশা যে তারা শীঘ্র মুক্তি লাভ করবে। আর আমি আশা রাখি যে ঘৃণা এবং প্রতিশোধমূলক উদ্ভূত এই অর্থহীন দুর্ভোগ তা অনতিবিলম্বে সমাপ্ত হবে। আমার প্রিয় ভাইরা ও বোনেরা, যুদ্ধ একটি ভ্রম, যুদ্ধ কখনো শান্তির পথের দিকে নিয়ে যায় না, যুদ্ধ কখনো সুরক্ষার পথে নিয়ে যায় না, যুদ্ধ সবারই পরাজয়, বিশেষ করে যারা নিজেদেরকে মনে করে থাকে অজেয়। অনুরোধ, দয়া করে বন্ধ করুন। এবারের গ্রীষ্মের প্রখর তাপ অন্তত সবাইকে বুঝিয়ে দিতে পেরেছে প্রকৃতি ও অরণ্য ধ্বংসের কুফল কি। সবাই দিনের বেলায় বাইরে বেরিয়ে গাছের ছায়া খুঁজেছে, চোখের সামনে পুকুর বুঝিয়ে বড় বড় ভবন উঠছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। প্রতিদিন সূর্য থেকে রাশি রাশি তাপ ও ক্ষতিকর রশ্মি এসে আটকা পড়ছে আমাদের পৃথিবীতে। গাছ কেটে উজাড় করছে মানুষ, পুকুর চুরি হয়ে যাচ্ছে, প্রতিদিন হাজার হাজার গাড়ি ও বিভিন্ন মেশিন উৎপাদিত হয়ে তা ব্যবহৃত হচ্ছে সারা বিশ্ব জুড়ে। মানুষের উন্নয়নের জন্য শিল্পের প্রয়োজন অনস্বীকার্য। কলকারখানা বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের অনুপাতে বহুগুণ বেশি। পৃথিবীতে যে পরিমাণে মানুষ এবং জীবের হার বাড়ছে, তার জন্য স্বাভাবিকভাবে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী দরকার। দূষণ বাড়ছে এবং তার সাথে গাছ ও উদ্ভিদ ধ্বংস চলছে প্রতিনিয়ত। বন উজাড় করে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের লক্ষ্যে যে পরিমাণে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে সেই অনুপাতে কিন্তু তা পূরণ করা হচ্ছে না। প্রকৃতিও তাই রুদ্র মূর্তি ধারণ করছে। মানুষ সেই রুদ্র মূর্তি থেকে রেহাই পেতে নানান ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। সাময়িক উপকৃত হলেও মানুষ দীর্ঘমেয়াদে চরমতম ক্ষতি করে যাচ্ছে প্রকৃতির। উদাহরণস্বরূপ বলা যায়, একটা এসি মেশিন মাত্র এক ঘন্টায় যে পরিমাণ ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ কার্বনের একটি যৌগ নির্গত করে, তার প্রভাব 10 দিন বা তারও বেশি সময় জুড়ে থাকে পৃথিবীতে। অথচ একটি শহর জুড়ে হাজার হাজার এসি মেশিন চলছে অবিরত। আগামীতে এর চাইতেও উত্তপ্ত হবে আবহাওয়া এবং বন্ধুর হবে প্রকৃতি। এমন এক সময় আসবে যখন এসি মেশিনও কাজে আসবে না, আগামী প্রজন্মের জন্য অর্থ ভাণ্ডার বা ব্যাংক ব্যালেন্স নয়, বরং পরিবেশের ভারসাম্য বা প্রকৃতির ব্যালেন্স সুরক্ষিত যাতে থাকে তার কথা আমরা যেন বেশি ভাবি। এমন না দিন আসে যে অক্সিজেন কেনার জন্য ব্যাংকে টাকা গচ্ছিত না রাখতে হয়। সব জায়গায় একজন দুজন গাছ পাগল মানুষ থাকেন, আমরা তাদের কথা পড়ি বা জানি, কিন্তু অনুপ্রাণিত হয়ে নিজে গাছ লাগাই না, ভাবি সরকার করবে, বনদপ্তর করবে, না হলে সমাজসেবী সংগঠন করবে, কিন্তু নিজেরা কোনো দায়িত্ব নেওয়ার কথা ভাবি না। যে হারে প্রকৃতি ধ্বংস হয়েছে তার কিছুটা পরিমাণ ফিরিয়ে আনতে চাইলে শুধু সরকার বা বনদপ্তর বা এনজিওর দিকে তাকিয়ে থাকলে চলবে না, সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। হাতে কিন্তু সময় নেই আর। পাড়ায় পাড়ায় কত ক্লাব, পুজো উৎসব, খেলাধুলো, আমোদ প্রমোদ তো অনেক হলো, আসুন না একটু প্রকৃতির পুজো করি। প্রতিটা ক্লাব দায়িত্ব নিক, অন্তত 100টা গাছ তারা লাগাবে, যেখানে পারেন গাছ লাগান। প্রচুর অনাবাদি জমি পড়ে আছে, সেগুলো ভরিয়ে দিন গাছ দিয়ে। এছাড়াও রাস্তার দুই পাশে, পুকুর বা খেলার মাঠের চারপাশে গাছ লাগান। গাছ লাগালে গাছ বড় হলে তা দেখতেও ভালো লাগবে। গাছ লাগালে কিন্তু শুধু হবে না, এক বছর অন্তত তার রক্ষণাবেক্ষণ প্রয়োজন। আসুন না সবাই এগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী, তাহলেই তো হবে প্রকৃত সবুজ বিপ্লব।
সাধু লোকরচিত মঙ্গল সমাচার, 12:8-12। যিশু একদিন তার শিষ্যদের বললেন, আমি তোমাদের বলে রাখছি, মানুষের সামনে যে কেউ আমাকে স্বীকার করবে, মানবপুত্র তাকে দেবদূতদের সামনে স্বীকার করবে। কিন্তু মানুষের সামনে যে আমাকে অস্বীকার করবে, দেবদূতদের সামনে তাকেও অস্বীকার করা হবে। যে কেউ মানবপুত্রের বিরুদ্ধে কোনো কথা বলবে তাকে ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার যে নিন্দা করবে তাকে কখনো ক্ষমা করা হবে না। তোমাদের যখন এনে দাঁড় করানো হবে সমাজগৃহে কিংবা শাসক বা কর্তৃপক্ষের সামনে, তখন তোমরা যে কিভাবে আত্মপক্ষ সমর্থন করবে, কি বা বলবে, সেই নিয়ে কোনো চিন্তাই করো না তোমরা। তোমাদের যা কিছু বলতে হবে পবিত্র আত্মা ঠিক সেই সময় তোমাদের তো তাই বলে দেবেন। এই হলো আমাদের জন্য প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার।
বাংলাদেশে সিস্টার্স অব চ্যারিটি অব সাধু ভিনসেন্টি পল সংঘের পালকীয় সেবাদান, দীনদরিদ্রদের প্রতি পালক সাধু ভিনসেন্টি পল। সাধু ভিনসেন্টি পলকে দরিদ্রদের পিতা বলা হয়, কারণ তিনি দরিদ্র জনগণকে নিজের সন্তানের মতো ভালোবেসে সেবা যত্নে তার সময় অতিবাহিত করেছেন। তিনি যেমনি ছিলেন দয়ালু, তেমনি ছিলেন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ একজন আলোর মানুষ। তিনি প্রায়ই বলতেন, শুধুমাত্র অনুভূতিশীল ভালোবাসা দিয়ে নয়, বরং এসো আমরা বাস্তব কাজেই আমাদের ভালোবাসা দেখাই। এর মানে হল আনন্দ, সাহস, অধ্যাবসায় ও সহমর্মিতা দিয়ে দরিদ্রদের সেবায় নিজেদের নিয়োজিত করি। আর তো মানবতার অবতার তার এই হৃদয় নিংড়ানো ভালোবাসাময় উপলব্ধির মধ্য দিয়ে তিনি রচিত হয়েছেন বিভিন্ন মানুষের অন্তরাত্মায়। এমনকি তার নামে রয়েছে বিভিন্ন সংঘ সমাজ। ঠিক তার নামের এবং কার্যের অনুসরণকারী হিসেবে নাম বেছে নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সেবারত সিস্টার্স অফ চ্যারিটি অফ সেন্ট ভিনসেন্ট ডি পল সংঘ। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে ভিনসেনশিয়ান সিস্টারগণ বাংলাদেশেও দরদ ও ভালোবাসাপূর্ণ হৃদয় নিয়ে আর্তপীড়িতের সেবায় নিবেদিত রয়েছেন। এই সম্প্রদায়ের সিস্টারগণ দক্ষিণ কোরিয়া থেকে বিগত 2006 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বাংলাদেশের ময়মনসিংহ ধর্মপ্রদেশে আগমন করেন। তাদের সংঘের মূল উদ্দেশ্য বা ক্যারিজম হল আর্তপীড়িত ও দীনদরিদ্রদের সেবা দান করা। তাদের প্রেরণ কর্মের কর্মপরিধির ব্যাপকতার মধ্যে সাধু ভিনসেন্ট ডি পল সিক সেন্টার, এখানে খুব সীমিত অর্থে গরিব, দুঃখী, অসুস্থ ও অভাবীদের সেবা দেওয়া হয়। অভাবী মানুষ তাদের কাছে ছুটে আসেন, শুধু তাই নয় বরং তাদের সেবা ও অপরিমেয় ভালোবাসার প্রসারতা বিলিয়ে দেওয়ার জন্য তারা মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করে থাকেন। অন্যদিকে অর্থের অভাবে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদের সাহায্য করা, এছাড়া হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা, অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তিদের সেবা প্রদান এবং সুবিধা বঞ্চিত যুবতীদের শিক্ষাসহ আধ্যাত্মিক সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিভিন্ন পালকীয় কাজে তারা অব্যাহত রয়েছেন। সাধু ভিনসেন্ট ডি পল তার জীবনদশায় মানুষের প্রতি প্রেম এবং দয়ার কাজকে ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার মাধ্যম হিসেবে চিহ্নিত এবং চিত্রায়িত করেছেন বলেই আজও অনেক মানুষ তাকে অনুসরণ করছে, বিশেষভাবে সিস্টার্স অফ চ্যারিটি অফ সাধু ভিনসেন্ট ডি পল সংঘ। তাদের প্রেমপূর্ণ সেবা কাজের মধ্য দিয়ে মণ্ডলীতে তাদের জীবন উৎসর্গ করেছেন।
বিনম্রতার আদর্শ পালনের নির্দেশ মার্ক 9:33-37। এবার তারা কাফরনামে এসে পৌঁছলেন। বাড়িতে আসার পর যিশু শিষ্যদের এই প্রশ্ন করলেন, পথে কি নিয়ে তোমাদের মধ্যে এত তর্ক হচ্ছিল? তারা চুপ করে রইলেন, কারণ পথে তারা নিজেদের মধ্যে এই নিয়েই তর্ক করছিলেন যে তাদের মধ্যে কে সবচেয়ে বড়। যিশু তখন সেখানে বসে 12 জনকে কাছে ডেকে বললেন, কেউ যদি প্রথম হতে চায় তাহলে সে যেন সকলের শেষেই থাকে, সে যেন সকলেরই সেবক হয়। এরপর তিনি একটি শিশুকে নিয়ে তাদের সামনে দাঁড় করালেন আর দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, যে কেউ আমারই জন্যে এর মতো কোনো শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর আমাকে যে গ্রহণ করে সে আমাকে নয়, যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে।
এক সপ্তাহ আগে শেষ হল দুর্গাপুজো। শরৎকালে দুর্গাপুজো আজ শুধুমাত্র একটি পুজো নয়, এই দুর্গাপুজো আজ বাঙালির জীবনের শ্রেষ্ঠ উৎসবে পরিণত হয়েছে। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ এই উৎসবে যোগদান করে। এই উৎসবে থাকে না কোনো ভেদাভেদ ভাব, থাকে একটা এক আত্মা, এক প্রাণ, এক মনের সৌহার্দ্য বারতা। দুর্গাপুজোকে ঘিরে অনেক কিছুই আজ জড়িয়ে গেছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে সব থেকে যেটি লক্ষ্য করা যায় তা হল শিল্পকলা। এই বছর কেমন ছিল কলকাতার দুর্গাপূজাগুলো তার একটি ঝলক আজ দেখতে দেখতে উত্তর থেকে দক্ষিণ কলকাতার দুর্গাপূজাগুলোর বৈশিষ্ট্যগুলো আসুন জেনে নেওয়া যাক। প্রতি বছর পরিলক্ষিত হয়ে থাকে পূজো ঘিরে এই শিল্পকলার উন্নতি সাধন, যা একটা বছরে পরিবেশিত হয়ে যায় সেটা আর কোনো বছর পুনরায় ফিরে আসে না কোথাও। এই শিল্পকলার স্থায়িত্ব তাই ক্ষণিকের, তবে ক্ষণিকের হলেও প্রতি বছরের এই উৎসব মানুষের মনে অপরিসীম ভালো লাগা রেখে যায়। ভালো লাগার মাত্রা এমনই যে আমরা আবার অপেক্ষায় দিনগুনি আগামী দিনের দুর্গাপূজোর দিনগুলোর জন্য। সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে ছোট মাঝারি বড় সব মিলিয়ে প্রায় 40,000 বারোয়ারি পুজো হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই উল্লেখযোগ্য পুজো হয়ে থাকে যা প্রশংসার দাবিদার। তবে দুর্গাপূজো মানেই মানুষের নজর চলে যায় কলকাতা শহরে। কলকাতাতে দুর্গাপূজো চারটে অঞ্চলে ভাগ করা যায়, যথা উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতা এবং সল্টলেক নিউ টাউন। উত্তর কলকাতার দুর্গাপূজো বলতে যে পূজোগুলোর নাম এসে যায় তার মধ্যে আছে দমদম পার্ক, তালা বারোয়ারি, তালা প্রত্যয়, বাগবাজার সার্বজনীন, আহিরি টোলা সার্বজনীন, কুমারটুলি পার্ক, তেলেঙ্গা বাগান, বিবেকানন্দ স্পোর্টিং, সিমলা ব্যায়াম সমিতি, মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, হাতিবাগান সার্বজনীন, সন্তোষ মিত্র স্কোয়ার, নলিন সরকার স্ট্রিট, জগৎ মুখার্জি পার্ক ও শ্রীভূমি। উত্তর কলকাতার পূজোর সাথে দক্ষিণ কলকাতার পূজোর একটা স্পষ্ট তফাৎ পরিলক্ষিত হয়ে থাকে। তফাৎটা বেশিরভাগ ক্ষেত্রে প্রতিমার। উত্তর কলকাতার প্রতিমাতে থাকে একটা সাবেকিয়ানা, যেখানে অনেক পুজো মণ্ডপে দেখা যায় ডাকের সাজের প্রতিমা। ডাকের সাজের প্রতিমা হল সেই প্রতিমা যা সমগ্র বেশভূষা অলংকার সম্পূর্ণভাবে সোলার কারুকার্যের হয়ে থাকে। আবার উত্তর কলকাতার দুর্গা মাতৃ প্রতিমাতে দেখা যায় তদানীন্তন ব্রিটিশ শাসনকালীন শিল্পের সাবেকি আদল। দক্ষিণ কলকাতার দুর্গাপূজো বলতে যে পূজোগুলোর নাম এসে যায় তার মধ্যে আছে সুরুচি সংঘ, একডালিয়া এভারগ্রিন, হিন্দুস্থান পার্ক, যোধপুর পার্ক, মুদি আলী, বাবুবাগান, ত্রিধারা সম্মিলনী, দেশপ্রিয় পার্ক এবং ম্যাডক স্কোয়ার। দক্ষিণ কলকাতার দুর্গাপূজাগুলোতে অধিকাংশ আধুনিকতার ছোঁয়া স্পষ্টভাবে চোখে পড়ে যায়। থিম বা একটা বিশেষ চিন্তাভাবনা বিশিষ্ট পুজো শুরু হয় কিন্তু এই দক্ষিণ কলকাতার পুজোগুলো থেকে, আর তার উদ্দেশ্য ছিল উত্তর কলকাতার দুর্গাপূজোর একসময় একচ্ছত্র গর্বকে টেক্কা দেওয়া। দক্ষিণ কলকাতার দুর্গাপূজোর মণ্ডপগুলোতে বিশেষ করে দেখা যায় কোনো বিশেষ স্থান, ভবন বা প্রসিদ্ধ স্থানে প্রতীকী। এর সাথে উল্লেখ করতেই হচ্ছে দক্ষিণ কলকাতার পূজো মণ্ডপগুলোর যে পরিবেশ সৃষ্টি করা হয় তা বেশ মনে সুখানুভব বয়ে আনে। উত্তর কলকাতা বনাম দক্ষিণ কলকাতার দুর্গাপূজোর একটা অঘোষিত লড়াই বজায় থাকে দুর্গাপূজোর এই পাঁচ পাঁচটা দিন। লড়াই যা হয় তা হোক, আমাদের তা জানার দরকার নেই। আমরা খুশি দুর্গাপূজোর এই পাঁচটা দিন একটু আনন্দের সঙ্গে কাটানোর জন্য, একটু অন্য রকম বা নতুন কিছু দেখে উপভোগ করার জন্য, আর সর্বোপরি আগামী বছর নতুন কি দেখতে পাব সেই আশাকে দীর্ঘান্বিত করে রাখার লক্ষ্যে।
প্রার্থনার জন্য অনুরোধ দ্বৈতশালনকীয় তিন অধ্যায় এক থেকে পাঁচ পদ। ভাই, আমার শেষ কথা, তোমরা আমাদের জন্য প্রার্থনা করো। প্রার্থনা করো প্রভুর বাণী যেন দ্রুত বিস্তার লাভ করতে পারে, মানুষের মধ্যে তা যেন প্রতিষ্ঠা পেতে পারে, ঠিক তোমাদেরই মধ্যে যেমন পেয়েছে। আর প্রার্থনা করো দুষ্ট দুর্জন যারা, আমরা যেন তাদের উপদ্রব থেকে উদ্ধার পেতে পারি। কেননা এখানে সকলেই যে খ্রিস্ট বিশ্বাসী তা তো নয়, প্রভু কিন্তু পরম বিশ্বস্ত, তিনি নিশ্চয়ই তোমাদের শক্তি দেবেন, সে মহা অসতের হাত থেকে রক্ষা করবেন। প্রভুর জন্য আমরা তোমাদের উপর এই আস্থা রাখি যে তোমরা আমাদের আদেশ মতো সবকিছুই করে চলছ এবং করেও চলবে। প্রভু তোমাদের মন প্রাণ ভগবক্তি ও খ্রিস্ট নিষ্ঠার পথে চালিত করুন।
পূর্ণপিতাপু ফ্রান্সিস বিশ্বজুড়ে 21 জন নতুন কার্ডিনালের নাম ঘোষণা দিয়েছেন। এ বিষয়কে আরো ত্বরান্বিত করতে 2024 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বরের মধ্যে কুমারী মারিয়ার স্বর্গোন্নয়নের পর্বদিনে ভাটিকানে তিনি তার প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন। এ উপলক্ষে পোপ সারা বিশ্বে তার প্রতিনিধিদের নিয়ে 2025 খ্রিস্টাব্দে ভাটিকানের আসন্ন অনুষ্ঠিত জয়ন্তীর উদ্বোধনের পূর্বে এবং সিনোডালিটির দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি লগ্নে এই আলোচনা সংঘটিত হবে বলে আশা করা যায়। উল্লেখ্য যে 2023 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর মাসে অর্থাৎ সিনোডালিটির প্রথম অধিবেশন চলাকালীন সময়ে পূর্ণপিতা পোপ ফ্রান্সিস নতুন কার্ডিনাল মনোনয়নের বিষয়টি উল্লেখ করেছিলেন। পূর্ণপিতা আরও বলেন যে সারা বিশ্ব থেকে কার্ডিনালগণ নির্বাচিত হতে পারে, যার মধ্য দিয়ে মণ্ডলীর একটা সার্বজনীনতা প্রকাশ করে এবং যা জগতের সকল মানুষের প্রতি ঈশ্বরের করুণাময় ভালোবাসার কথা ঘোষণা করে চলছে। এছাড়া এর মধ্য দিয়ে ভাটিকানের সাথে তাদের অন্তর্ভুক্তি ও একাত্মতা প্রকাশ পায়। সর্বোপরি তিনি সকল খ্রিস্ট ভক্তদের আহ্বান করেছেন প্রত্যেকেই যেন কার্ডিনালদের জন্য বিশেষ প্রার্থনা করেন, যেন তারা দয়ালু এবং বিশ্বস্ত মহাযাজক খ্রিস্টের প্রতি আনুগত্য প্রকাশ করে ঈশ্বর ভক্তদের মঙ্গলের জন্য ভাটিকানের বিশপ হিসেবে পূর্ণপিতাকে সহায়তা দান করতে পারে।
গত 9 অক্টোবর প্রয়াত হলেন টাটা সন্সের চেয়ারম্যান এমিরিটাস শ্রী রতন টাটা। একজন শিল্পপতি হিসেবে তার নাম যতটা, তিনি ঠিক ততটাই পরিচিত তার জনহৈতৈষী কাজের জন্য। তার সাফল্যের উষ্ণ আভা প্রভাব ফেলেছে ভারতের অর্থনীতিতেও। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভারতীয় ব্যবসায়ী নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন টাটা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে। বিতর্কহীন এই প্রবীণ শিল্পপতি তার ব্যবসায়িক দক্ষতা, দূরদৃষ্টি এবং কঠোর কর্মসংস্কৃতির জোরে তার পারিবারিক ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক সাম্রাজ্যে পরিণত করতে পেরেছিলেন। তবে এত কিছুর পরেও কোনদিন তার নাম ওঠেনি বিশ্বের প্রথম সারির ধন কুবেরদের নামের তালিকায়, কারণ অনেকেই হয়তো জানেন না যে তার রোজগারের অধিকাংশটাই চলে যেত জনহিতের কাজের জন্য। 1937 সালে বিখ্যাত টাটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটা। মাত্র 10 বছর বয়সে তার বাবা মায়ের বিচ্ছেদ হওয়ার পর তাকে বড় করে তুলেছিলেন তার ঠাকুমা। আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি থেকে
আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং হার্ভার্ড অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রামের ডিগ্রি অর্জন করার পর মোটা টাকার চাকরির ডাক এসেছিল আইবিএম থেকে, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে 1962 সালে টেলকো সংস্থায় সামান্য কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় বিভিন্ন পদে কাজ করেন তিনি। এরপর 1971 সালে ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স বা নেলকোর ডিরেক্টর হন। কঠোর পরিশ্রমকে কখনোই ভয় পেতেন না তিনি, সেই জন্যই হয়তো সাধারণ মানুষের জীবনের বাস্তবতা ধরতে তার কখনো অসুবিধে হয়নি। আজ ভারতের কোন জায়গা নেই যেখানে টাটা ব্র্যান্ডের কোন পণ্য বা পরিষেবা নেই, লোন থেকে মোটর গাড়ি, ভারতের সর্বত্র ছড়িয়ে রয়েছে টাটা ব্র্যান্ড। টাটা ব্র্যান্ডের এই সর্বব্যাপ্তি ঘটেছিল রতন টাটার সময়ে। 1991 সালে জে আর ডি টাটার হাত থেকে টাটা সন্স এবং টাটা ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পান রতন টাটাজি। সেই সময় থেকেই তিনি টাটা গ্রুপের পুনর্গঠন শুরু করেছিলেন। নতুন সহস্রাব্দে একের পর এক বড় সংস্থা অধিগ্রহণ করে টাটা গোষ্ঠী। 100টিরও বেশি দেশে পৌঁছে গিয়েছে টাটা। বিশ্বজুড়ে হোটেল, রাসায়নিক সংস্থা, কমিউনিকেশন নেটওয়ার্ক এবং শক্তি সংস্থা এসেছিল টাটা গোষ্ঠীর আয়তায়। তিনি বলতেন, সবচেয়ে বড় ঝুঁকি হল কোন ঝুঁকি না নেওয়া। মানুষের চাহিদা এবং দৈনন্দিন জীবনকে খুব ভালোভাবে বুঝতে পারতেন তিনি। বিশ্বের সব থেকে সস্তা গাড়ি হিসেবে টাটা ন্যানোর নকশা তৈরি করেছিলেন তিনি। তিনি সামাজিক দায়বদ্ধতার প্রতি অটুট প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। 2021 ভারতে ধনীদের তালিকায় তিনি ছিলেন 473তম স্থানে। ভারতের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা হল তাঁর টাটা ট্রাস্ট ফাউন্ডেশন। শিক্ষার্থীদের বৃত্তি প্রদান থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, গ্রাম উন্নয়ন সমস্ত ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন টাটা ট্রাস্ট। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এবং বিভিন্ন আইআইএম ক্যাম্পাসে অর্থ প্রদান করেছে টাটা ট্রাস্ট। কোভিড এর সময় অবলীলায় ব্যক্তিগতভাবে 500 কোটি টাকা দান করেছিলেন রতন টাটা। অবসরের পর একটি স্টার্ট আপে বিনিয়োগ করেছিলেন তিনি। স্টার্ট আপটি প্রবীণ নাগরিকদের একাকিত্ব কাটাতে সহায়তা করে। এছাড়া লেন্সকার্ড, পেটিএম, ওলা ইলেকট্রিক মোবিলিটি এবং অ্যাপ স্টকসেস এর মতো 50টিরও বেশি স্টার্ট আপ সংস্থাকে আর্থিকভাবে সমর্থন দিয়েছেন রতন টাটা। শিক্ষাক্ষেত্রে ও সমাজে তার অবদানের জন্য বহু সরকারি বেসরকারি স্বীকৃতিও পেয়েছেন তিনি। 2000 সালে তাঁকে পদ্মভূষণ এবং 2008 সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। ভারত এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেটও পেয়েছেন তিনি। এমনই এক বহুমাত্রিক মানুষ ছিলেন রতন টাটা। তার এই প্রয়াণে রেডিও ভেরিটাস এশিয়ার পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
সমাচার থেকে পাঠ 10 অধ্যায় 29-37 দয়ালু সমারীয় ভাতৃপ্রেমীর একটি মূর্তিমান আদর্শ। বিধান পণ্ডিত তখন যিশুকে জিজ্ঞেস করলেন, আমার প্রতিবেশীকে। উত্তরে যিশু বললেন, শুনুন, একজন লোকের দিন জেরুসালেম থেকে জেরিখো যাচ্ছিলেন। এমন সময় সে একদল দস্যুর হাতে পড়ল। তারা তার যা কিছু ছিল সবই লুট করে নিল। তারপর তাকে খুব মারধর করে আদমারো অবস্থায় ফেলে রেখে চলে গেল। এখন হল কি, একজন যাজক সেই সময় ওই পথে আসছিলেন। তিনি ওই লোকটিকে দেখে পথের উধার দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। তিনি একজন লেবীয় সেই জায়গায় এসে পড়লেন আর লোকটিকে দেখে তিনিও পথের ধার দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। এবার কিন্তু একজন সামারীয় পথি যেতে যেতে তার কাছে এসে পড়ল। তাকে দেখে তার প্রাণটা কেঁদে উঠল। সে তখন তার কাছে এগিয়ে এলো, তার সমস্ত ঘায়ের উপর তেল ও সুরা ঠেলে সে তা বেঁধে দিল। তারপর নিজের বাহনটির পিঠে চাপিয়ে সে তাকে একটা সরাইখানায় নিয়ে গেল আর সেখানে তার সেবা যত্ন করতে লাগল। পরের দিন সে দুটোর উপর টাকা বের করে সরাইখানার মালিকের হাতে দিয়ে বলল, আপনি এই লোকটি সেবা যত্ন করুন, যদি কিছু বেশি খরচা হয় আমি আপনাকে ফেরার পথে তা মিটিয়ে দিয়ে যাব। যিশু এবার বললেন, আচ্ছা আপনার কি মনে হয় যে লোকটি দস্যুদলের হাতে পড়েছিল ওই তিনজনের মধ্যে কে তার প্রকৃত প্রতিবেশী হয়ে উঠল? বিধানপন্থী উত্তর দিলেন, যে তাকে দয়া করেছিল সে। তখন যিশু তাকে বললেন, তাহলে এখন যান আর আপনিও ওই রকম কাজই করুন। প্রভুর বাণী।
আপনি আপনার শক্তি খুঁজুন, দোষ খুঁজে বার করার লোক আছে তো। পা যদি বাড়াতে হয় তো আগে পা রাখুন, পিছনে টানার লোক আছে তো। স্বপ্ন দেখার আছে তো ওপরে দেখুন, অপমান করার লোক আছে তো। নিজের ভেতরের আবেগের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিন, জলার জন্য লোক আছে তো। কিছু তৈরি করার থাকলে স্মৃতি বানান, কথা বানানোর জন্য লোক আছে তো। ভালোবাসার ইচ্ছা হলে নিজেকে ভালোবাসুন, শত্রুতা করার জন্য লোক আছে তো। থাকতে হলে শিশুর মতো থাকুন, বোধগম্য লোক আছে তো। বিশ্বাস করতে হলে নিজের ওপর রাখুন, সন্দেহ করার লোক আছে তো। শুধু নিজের যত্ন নিন, আয়না দেখানো লোক আছে তো। নিজস্ব পরিচয় তৈরি করুন, ভিড়ের মধ্যে হাঁটার লোক আছে তো। নিজে কিছু করে বিশ্বকে দেখান, শুধু কিছু করুন, করতালি দেওয়ার লোক আছে তো।
রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের যুব তরঙ্গের আজকের আসরে আমার সকল যুব বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বই পড়া কিভাবে শিশু কিশোরদের জীবন বদলে দেয় তা আজকে জানব। আমরা প্রত্যেকেই জানি যে বই পড়া সব বয়সী মানুষেরই শ্রেষ্ঠ অভ্যাস, আর এই অভ্যাস যদি গড়ে তোলা যায় শিশু কিশোরদের মধ্যে তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। আর এই বই পড়ার অভ্যাস যদি একবার গড়ে তুলতে পারা যায় তা শিশু কিশোরদের ভবিষ্যৎ জীবনের ওপর অনেক বড় গুরুত্ব বহন করতে সাহায্য করে। আসুন একবার দেখে নেওয়া যাক কি কি ভালো দিক রয়েছে এই বই পড়ার। বই পড়ার মাধ্যমে শিশুরা নতুন নতুন শব্দ এবং বাচনভঙ্গির সঙ্গে পরিচিত হয়, তাদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায়, যার ফলে তাদের ভাষাগত দক্ষতা বাড়ে। অন্যদিকে বই পড়ার সময়ে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়, যার ফলে সেই বিষয়ের ওপর
তাদের ভাবতে শেখায়। এর ফলে তাদের মধ্যে খুব সূক্ষ্মভাবে সৃজনশীলতা বৃদ্ধি পায়। নির্দিষ্ট গণ্ডির বাইরে তারা চিন্তা ভাবনা করার শক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা লাভ করে। তবে এই বই পড়ার সবথেকে বড় ফল হতে পারে মনোযোগ বৃদ্ধি করা। বই পড়তে এবং বুঝতে শিশু কিশোরদের মনোযোগ দিতে হয়। এতে তাদের মনের মধ্যে মনোযোগ শক্তি বৃদ্ধি পায়, যা তার পরবর্তী জীবনে অনেক বড় ভূমিকা বহন করে। শিশু কিশোরদের চারিত্রিক গঠনে বই পড়ার ভূমিকা অনস্বীকার্য। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, কল্পনা শক্তি জ্ঞানের থেকেও বেশি শক্তিশালী। বইয়ের প্রতিটি লাইন শিশুকে ভাবতে শেখায়, কল্পনা করতে শেখায়। প্রতিটি দৃশ্য শিশু কিশোররা কল্পনা করার যে সুযোগ পায়, তাতে তাদের মনোজগতে বড় ধরনের পরিবর্তন আসে। যে সকল শিশুরা শৈশব থেকেই বই পড়ে, তাদের মধ্যে শেখার আগ্রহ, জানার আগ্রহ বৃদ্ধি পায়। আবার অন্যভাবে বলতে পারি, বইয়ের সাথে থাকলে তারা বাস্তবের সাথে দ্রুত নিজেদেরকে মানিয়ে নিতে পারে। অনেক ধরনের জীবনযাপনের কথা তারা বইতে পড়ে থাকে, যার ফলে তারা মানসিকভাবে বাস্তব জ্ঞান সম্পন্ন হয়ে ওঠে। তাই এই শিশু কিশোরদের মধ্যে বই পড়ার আগ্রহকে একটু একটু করে বাড়িয়ে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব, যাতে তারা পরবর্তীতে আত্মবিশ্বাসের সাথে স্পষ্ট উচ্চারণের মধ্যে দিয়ে তাদের নিজেদেরকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে।
লোক ১২ অধ্যায় ৮ থেকে ১০ পদ। আমি তোমাদের বলে রাখছি, মানুষের সামনে যে কেউ স্বীকার করে সে আমারই একজন, মানবপুত্র তাকে একদিন দেবদূতদের সামনে নিজেরই একজন বলে স্বীকার করবে। কিন্তু মানুষের সামনে যে অস্বীকার করে সে আমারই একজন, দেবদূতদের সামনে তাকে একদিন তেমনি ভাবে অস্বীকার করা হবে। যে কেউ মানবপুত্রের বিরুদ্ধে কোনো কথা বলে সে তার ক্ষমা পেতেই পারে বটে, কিন্তু পবিত্র আত্মা যে নিন্দা করে সে কখনো ক্ষমা পেতেই পারে না।
রচিত মহাসমাচার ১০ অধ্যায় ১৭ থেকে ২৪ পদ। যিশু যে ৭২ জনকে বাণী প্রচার করতে পাঠিয়েছিলেন, তারা আনন্দিত মনে ফিরে এসে বললেন, প্রভু, আপনার নামে শক্তিতে এখন অপদূতেরাও আমাদের কাছে বশতা স্বীকার করছে। যিশু উত্তর দিলেন, হ্যাঁ, আমি শয়তানকে পড়ে যেতে দেখছিলাম যেন আকাশ থেকে বিদ্যুতেরই মতো। শোনো, আমি তোমাদের এমনই শক্তি দিয়েছি যাতে তোমরা সাপ ও বিছের উপর দিয়ে পা ফেলে যেতে পারো, মারিয়ে যেতে পারো শত্রুর সমস্ত শক্তিকে। কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না কখনো। তবে ঐসব বিদেহী আত্মা যে তোমাদের বশ্যতা স্বীকার করছে তার জন্যে আনন্দ করো না, বরং এর জন্যে আনন্দ করো যে তোমাদের নাম সর্বলোকে লেখাই রয়েছে। ঠিক তখনই যিশু পবিত্র আত্মার আবেশে উল্লসিত হয়ে উঠলেন, হে পিতা, হে সর্বমাত্রের প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে। হ্যাঁ পিতা, এই তো তুমি চেয়েছিলে, এতেই ছিল তোমার আনন্দ। যিশু বলে চললেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছুই তুলে দিয়েছেন। পুত্র যে কে, পিতা ছাড়া আর কেউই তা জানে না, আবার পিতা যে কে তাও কেউ জানে না শুধু পুত্র ছাড়া। আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। তারপর শিষ্যদের দিকে ফিরে যিশু আলাদাভাবে তাদের বললেন, তোমরা এখন যা দেখছ, যারা তা দেখতে পায় ধন্য তাদের চোখ। আমি তোমাদের বলছি, তোমরা এখন যা দেখছ, অনেক প্রবক্তা ও রাজা তা দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পাননি। তোমরা এখন যা শুনছ, তারা তা শুনতেও চেয়েছিলেন কিন্তু শুনতে পাননি। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।
দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন লিউ রোজারিও। আমাদের এই সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ জানাই। আর আমি লিউ রোজারিও, গ্রাম ভাসানিয়াতে, আর নাগরিত আমার রেস্টুরেন্ট, স্বপ্নকুটি রেস্টুরেন্ট। বিগত 4-5 বছর আমি বিজনেসটাকে রান করতেছি।
বর্তমান অবস্থায় আপনার মতো অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, তাহলে আপনি কেন এই রেস্টুরেন্টের পেশাটা বেছে নিয়েছেন?
রেস্টুরেন্টের ব্যবসাটা আসলে মূলত আমাদের যে সমস্ত বিজনেসগুলি আছে, আমরা সাইডে যে সমস্ত বিজনেসগুলি থাকে, এগুলি আমাদের অবস্থান বা আমরা ওই সমস্ত বিজনেসে আমাদের অভিজ্ঞতা কম। আর বিগত আমরা এই সমস্ত রেস্টুরেন্ট করার পিছনে আমরা কুকিং লাইনে মোটামুটি আমাদের খ্রিস্টান যারা আছি তারা বেশিরভাগই ওইখানে আমরা কাজ করি। বিগতের জন্য আমার রেস্টুরেন্টের প্রতি ইচ্ছা আগ্রহ, যেটা আমি জায়গায় কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স আছে, এর জন্য আমি নিজেকে ভাবছি যে এটা এই রেস্টুরেন্ট করলে আমি হয়তো রান করতে পারবো, লসের পর্যায়ে কম যাবো, এর জন্য আগ্রহটা বেশি ছিল এই রেস্টুরেন্ট করার জন্য। আর এটা সেবামূলক বিষয়, আমি লাভ কম রেখে মানুষকে খাবার খাওয়াই, এটা একটা আমার কাছে ভালো উদ্যোগ মনে হয়েছে, এর জন্য আমি এই উদ্যোগটা করছি।
মূলত আপনার শুরুটা কিভাবে হয়েছিল সেই বিষয়ে যদি একটু বলতেন।
এটা শুরু হয়েছিল যখন করোনা ছিল, তখন সবাই অনেক অনেক মানুষ আছে বেকার হয়েছিল, আমি বেকার হয়ে গেছিলাম, মোটামুটি বছর দেড়েক ছিল, চাকরিতে ছিলাম না। তো বাড়িতে আসছি, ভাবলাম যে এরকম চাকরি যদি না থাকে তখন আমি কি করবো। আসলে তখন আমি নিজে চিন্তা ভাবনা করলাম যে আমি একটা ভালো একটা রেস্টুরেন্ট করার একটা চিন্তা ভাবনা ইচ্ছা জাগছে, মানুষের উৎসাহ ছিল, নিজের খুব চিন্তা ভাবনা ছিল, আর চাকরির প্রতি থেকে একটা অনীহা অনীহা একটা ভাব ছিল, বিধায় আমি রেস্টুরেন্টের চিন্তা ভাবনা নিয়ে আজকে এসেছি।
তাহলে এটা গড়ে তোলার পিছনে অনেক মানুষের অনুপ্রেরণা, অনেক মানুষের হাত থাকে, পরামর্শ থাকে, সেই মানুষগুলো কে যে আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে এই কথা?
আমি মূলত সাধনকে ধন্যবাদ জানাই। আমি যখন নাকি একদম কিছু ছিল না, আমার চাকরি ছিল না, আমি একটা দারিদ্র অবস্থায় পড়ে গেছিলাম, মোটামুটি একটা অবস্থায় পড়ে গেছিলাম, তখন আমাকে সেই সাধন তিনি আমাকে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছে, যার কারণে আমি তার কাছ থেকে অনেক কিছু পাইছি, তার কাছে আমি চাইছি পাইছি, এটা আমার থেকে ভালো হয়তো বা চাক্ষুষ প্রমাণ আর নাই, আমি যেটা নিজে দেখছি। আর এমনি যারা পারিবারিক অবস্থায় যারা আমার বড় ভাইরা আছে, গ্রামের মানুষরা আছে, সবাইকে সাপোর্ট করছে, আমাকে উৎসাহ দিচ্ছে, এর জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি।
এই নাগরী এরিয়াটা একটা প্রসিদ্ধ এরিয়া, বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সমাগম এই এরিয়ার মধ্যে ঘটে, তাহলে আপনার এই রেস্টুরেন্টটা কেমন চলে? ওই
আমি আসলে কি ছোট থেকে শুরু করছিলাম, ছোট থেকে বলতে গিয়ে আমার বাজেট কম ছিল, পুঁজি কম ছিল, আমার এই ছোট যে ছিল আমাদের যে প্রথম শুরু করছি, তখন মানে আমার বাজেট এতই কম ছিল, আমি 5,000 টাকা থেকে অনলি 5,000 টাকা ছিল ক্যাশ, তো বাকি আদার্স কিছু ওই 5,000 টাকা থেকে আমি ছোট্ট একটা রেস্টুরেন্ট থেকে আমি আস্তে 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 করে ডেভেলপ করে, যখন নাকি দেখছি আমার ওইখানে ভালো প্রফিট আসতেছে, আমি ভালো কাস্টমার আমার, তারপর বিভিন্ন রকম স্কুল মিশন এ সমস্ত জায়গা থেকে যখন সাপোর্ট পাইতেছি, খাবার টাবার দিতেছি, তখন ওই জায়গা থেকে যখন দেখি আমার ওইখানে জায়গা কম হচ্ছে, তখন কাস্টমারদের চাহিদা যে আর একটু বড় করলে ভালো হবে, দাদা আমরা বসতে পারি না বা আমরা সে ভালো ই পাইতেছি না এখানে, তখন আমি আস্তে আস্তে করে আমি নাগরিতে চলে আসছি, আইসা এখান থেকে আমি ওই ব্যবসার পুঁজি থেকেই আমি বড় করে করে এই ব্যবসার পুঁজিটা আমি আজকে বড় করতে পারছি।
আচ্ছা, আপনার অধিক পরিশ্রম, এই পেশার প্রতি আপনার ভালোবাসা আছে বলেই ওই স্থানে হয়তো জনগণের চাহিদাটা অনেক বেশি ছিল, ডিমান্ডটা বেশি ছিল। আপনার একটা আইডিয়া এসেছে যে আমি আর একটু বড় পরিসরে কিছু করতে চাই। যখন বড় পরিসরে এসেছেন তখন আপনার চ্যালেঞ্জ গুলো কি ছিল?
যখন বড় পরিসরে আসছি আমি তখন, যেমন এখানে খরচ অনেক বেশি, খরচ বেশি হওয়াতে স্টাফ বেশি এখানে, খরচ বেশি এখানে, তো আমি এখানে আমার লাভের যে অংশ আছে সেভ করার জন্য দেখা গেল যে নিজেই আমি এই জায়গায় স্টাফদের কাজগুলি আমি নিজে করি, মালিক হিসেবে কখনো নিজেকে জাহির করি না, ওইখানেও করি না, এখানেও করি না, এখনো করি না। তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যেন এই এই লাভের অংশ থেকে আমি সেভ করে আমি যেন আরেকটু লাভ আমার থাকে, এই চেষ্টা আমার ভিতরে আছে।
তাহলে এই পেশাটাকে আপনি আপনার হৃদয়ে বহন করছেন এখনো বলেই আপনি এতদূর আসতে পেরেছেন। তো আপনার এই রেস্টুরেন্টের মধ্যে আপনার মধ্য দিয়ে আরো অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, আপনার স্টাফ হিসেবে কতজন আছে
এখন? প্রথম ছিল আমরা তিনজন ছিলাম প্রথম শুরু যখন করেছিলাম, এখন আমার স্টাফ আছে ৬ জন স্টাফ আছে অলরেডি। তাদেরকে ভালো বেতন দিই, ঢাকাতে যেরকম বেতন দেয় অরিজিনালি ভাবে আমি এরকম দিই, গ্রাম অঞ্চলে দিই, এবং কি আমার ব্যবসা যতটুকু লাভ হয় ওই লাভের থেকে দিয়ে তাদের আমার আমার ভালো প্রফিট থাকে।
আপনি আপনার পরিবারকে কতটুকু আর্থিকভাবে আর্থিকভাবে সাহায্য করতে পারেন?
আমি আমার পরিবারকে আমার যে সচ্ছল ভাবে আমি চলতেছি এখন, আগে হয়তো বা যা সীমিত ইনকাম ছিল চাকরি যখন করতাম, সীমিত ইনকাম, ওই ইনকাম থেকে আমাকে সব খরচ পানি করতে হয়তো বা যাই করতাম, কিন্তু এখন আমি খুব সচ্ছল ভাবে চলি। এখন প্রয়োজনে যে সমস্ত ঘরের কাজ, তারপর বিভিন্ন রকম ঘরের মেরামত, যে সমস্ত ঘর সামনে আরো কিছু করার চিন্তা ভাবনা আছে আমাকে, আমি ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণ এখন আমি দেখতে পারতেছি, ভালো চলতে পারতেছি।
এই রেস্টুরেন্টটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা?
আমার আসলে কি যে এই রেস্টুরেন্টের নামের পিছনে স্বপ্ন লেখা, স্বপ্ন কুঠির, যেহেতু আমার ইচ্ছা আমি এই স্বপ্নটাকে অনেক বড় করব। আমি ছোট থেকে শুরু করছি, এখন একটু আছি, আমি চাই এই স্বপ্ন কুঠির থেকে অনেক মানুষের কর্মস্থল তৈরি হোক এখান থেকে, আর সুনাম তৈরি হোক আমাদের খ্রিস্টানদের, সচরাচর আমরা বিজনেস করে আমরা ফ্লপ খাই বা আমরা বড় বড় পরিসরে করি দেখেই আমরা হয়তো বা বুঝি না, এর জন্য আমরা ব্যবসা হয়তো আমরা বসাতে পারি। আমি চাই যে যারা নতুন উদ্যোক্তা আছে বা যারা হবে তারা যেন খুব ছোট থেকে আস্তে আস্তে করে যেন হয়, যেমন আমি আস্তে আস্তে করে হইতেছে এখন। আমি চাই সবার মানে আশীর্বাদ চাই যেন আমি সামনে স্বপ্নটাকে অনেক বড় করতে পারি, খ্রিস্টানদের যেন আর একটু মুখ উজ্জ্বল করতে পারি, যেন আমরা খ্রিস্টান মানুষ আমরা কিছু করতে পারি।
আপনার কথা দিয়ে আমি শেষ করতে চাই। আপনার রেস্টুরেন্টের নাম যেহেতু স্বপ্ন কুঠির, তাহলে আপনি যে স্বপ্ন দেখেছিলেন আপনি সেই স্বপ্ন নিয়ে আরো সামনে এগিয়ে যান, আমরা সেই প্রত্যাশাই করি। এবং আজকে আমাদের সামনে যারা আমাদের অনুষ্ঠানে দেখছে তারাও যেন আপনাকে দেখে আরো অনুপ্রাণিত হয় এবং এরকম আপনার মতো স্বপ্ন দেখে আরো সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ
জানাচ্ছি।
সেখানে শিষ্যেরা তার কাছে এসে বললেন, জমির ওই শ্যামাঘাসের উপমা কাহিনীটির অর্থ আমাদের একটু বুঝিয়ে দিন। উত্তরে যিশু বললেন, এখানে ভালো বীজ যে বনে সে হচ্ছে মানব পুত্র, আর জমিটা হচ্ছে এই জগৎ। ভালো বীজ হচ্ছে সেই সমস্ত মানুষ, ওই স্বরাজ্যেরই মানুষ যারা, আর শ্যামাঘাস সেই মহা অসত্যেরই নিজের দলের লোকেরা। যে শত্রু শ্যামাঘাস গুনেছিল সে হচ্ছে শয়তান। ফসল কাটার সময় হলো জগতের সেই অন্তিম কাল, ফসল কাটবে যারা তারা হলো স্বর্গদূতেরা। যেমন শ্যামাঘাস তুলে এনে আগুনে পোড়ানো হয়, জগতের অন্তিম কালেও ঠিক তেমনটি ঘটবে। সেদিন মানব পুত্র তার স্বর্গদূতদের পাঠাবে, তারা এসে মানব পুত্রের রাজ্য থেকে জড়ো করে আনবে সেই সবকিছু। যা মানুষের পতন ঘটায় সেসব লোককে যারা নানা অপকর্ম করে। তারপর তাদের সকলকে তারা সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবে। সেখানে শোনা যাবে শুধু কান্না আর তার ঘষাঘষি। সেদিন ধার্মিকেরা তাদের পিতার সে রাজ্যে সূর্যের মতোই দীপ্তিমান হয়ে উঠবে। যার কান আছে সে শোনো প্রভুর মঙ্গল সমাচার।
মঙ্গল সমাচার ১৩ অধ্যায় ৪৭ থেকে ৫৩ পদ। যিশু একদিন এই উপমা কাহিনীটি বললেন। স্বর্গ রাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে। যেন একটি জাল সমুদ্রে ফেলা হল আর তাতে সব রকমের মাছ ধরা পড়ল। জালটি ভর্তি হলে জেলেরা তা ডাঙায় টেনে তুলল আর সেখানে বসে ভালো মাছগুলো বেছে বেছে ঝুড়িতে রাখল আর বাজে মাছগুলো ফেলে দিল। জগতের সেই অন্তিম কালেও ঠিক তেমনটি ঘটবে। সেদিন স্বর্গদূতেরা এসে ধার্মিকদের থেকে দুর্জনদের পৃথক করে সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। যিশু এবার জিজ্ঞেস করলেন, তোমরা কি এইসব কথার অর্থ বুঝতে পেরেছ? শিষ্যেরা উত্তর দিলেন, হ্যাঁ পেরেছি। তখন তিনি তাদের বললেন, কাজেই যে শাস্ত্রী স্বর্গ রাজ্যের শিক্ষায় দীক্ষিত হয়েছেন তিনি তো তেমনি এক গৃহস্বামীর মতো, যিনি নিজের ধন ভাণ্ডার থেকে নতুন আর পুরনো দুরকমের সম্পদই বের করে আনতে পারেন। এইসব উপমা কাহিনী বলা শেষ করে যিশু এবার সেই জায়গা ছেড়ে রওনা হলেন। প্রভুর বাণী।
স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন। আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা, আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি ১৫ সেপ্টেম্বর প্রচারিত মহৎ জীবন অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর কৃষ্ণনগর থেকে লক্ষণকুণ্ড প্রশান্ত অধিকারী, মণিরামপুর যশোর বাংলাদেশ থেকে এবং এম আব্দুর রাজ্জাক ডিএক্সার বগুড়া বাংলাদেশ থেকে লিখছেন, খুবই অসাধারণ লাগলো অনুষ্ঠানটি। তারপর লিখছেন বলরামপুর পুরুলিয়া থেকে সুরজিৎ মহান্তি, সাধু পাদ্রে প্রিয় সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো। এরপর মৃন্ময় মণ্ডল লিখছেন গাংনাপুর নদিয়া থেকে, ভালো লাগলো দিদি আপনার উপস্থাপনায় ইতালীয় সাধু ও যাজক পাদ্রে প্রিয়র জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনাটি। অনুষ্ঠানটি শুনে এটাও জানলাম যে তিনি মাত্র ৫ বছর বয়সে যিশুর কাছে নিজেকে পবিত্র করেছিলেন। তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, ইতালির সাধু পাদ্রে পিওর জীবনী নিয়ে সংক্ষিপ্ত বিবরণ জানতে পেরে ভীষণ ভালো লাগলো। সুন্দর পরিবেশনার জন্য টেরেজা রোজারিও দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তারপর এই অনুষ্ঠান প্রসঙ্গে সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে। লিখছেন, ইতালি সাধু পাদ্রে পিওর জীবনী নিয়ে আলোচনা শুনলাম, মানব কল্যাণে তার অবদান অনস্বীকার্য। বন্ধুরা, খুবই ভালো লাগছে যে মহৎ জীবন অনুষ্ঠানটি আপনারা এইভাবে মন দিয়ে শুনেছেন এবং তারপর এই মতামত লিখে জানিয়েছেন। আপনাদের সুচিন্তিত মতামত পেয়ে আমরা ভীষণ উদ্বুদ্ধ বোধ করছি আর আশা করছি আগামীতে ঠিক এইভাবে আমাদের পাশে থাকবেন আপনাদের মতামত লিখে জানিয়ে। এরপর বন্ধুরা আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান, 19 সেপ্টেম্বর প্রচারিত পরিবেশ ও আমরা অনুষ্ঠান প্রসঙ্গে। আর এই অনুষ্ঠানটি দেখার পর বাংলাদেশ থেকে এম আব্দুর রাজ্জাক ডিএক্সআর ও প্রশান্ত অধিকারী লিখছেন মনিরামপুর যশোর থেকে যে অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে আপনাদের। এরপর বাসুদেব ভট্টাচার্য লিখছেন হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে, অরণ্য ছাড়া আমাদের জীবন দুর্বিষহ, অনুষ্ঠানটি সত্যি খুব সুন্দর, শিক্ষামূলক অনুষ্ঠানটি মনে রাখার মতো। তারপর লিখছেন মৃন্ময় মণ্ডল গাংনাপুর নদিয়া থেকে, শুধুমাত্র গাছ লাগাও প্রাণ বাঁচাও এই স্লোগান নিয়ে খুব বেশি দূর এগোনো যাবে না বলেই মনে হয়, উপযুক্ত পরিকল্পনা আর পরিকাঠামোর উন্নতি দরকার, তবেই আজ থেকে 20 বছর পরে হয়তো এর সুফল পাওয়া যাবে। তারপর বলরামপুর পুরুলিয়া থেকে সুরজিৎ মহান্তি লিখছেন, অনেক সময় রাস্তা নির্মাণ করতে গিয়ে প্রচুর পরিমাণে অরণ্য নিধন করা হচ্ছে, তার বিনিময়ে অল্প পরিমাণে গাছ লাগানো হচ্ছে। তারপর নালিকুল হুগলি থেকে অনিমেষ দাস লিখছেন, এরপর সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে, অরণ্য সম্পর্কিত সময় উপযোগী অনুষ্ঠানটি বেশ উপভোগ্য ছিল, বিশ্ব জুড়ে অরণ্য নিধন চলছে, অরণ্যের উপকারিতা নিয়ে সবার কাছে বার্তা পৌঁছে দিতে হবে। বা দারুণ কথা বলেছেন আপনারা, এই অনুষ্ঠানটি দেখার পর এত সুন্দর সুন্দর মতামত লিখে জানিয়েছেন এই অরণ্য নিধন রোধ করার ব্যাপারে, অরণ্য নিধন নিয়ে সচেতনতা যাতে বৃদ্ধি হয় তার ব্যাপারে, যে সত্যি ভীষণই উদ্বুদ্ধ বোধ করছি, খুব ভালো লাগছে। আর এই প্রসঙ্গে বলছি যে আপনাদের অঞ্চলে এই অরণ্য নিধন রোধ করার ব্যাপারে যদি সেরকম ধরনের কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, তার কিন্তু আপনারা খবর বা তার ভিডিও চিত্র আমাদের কাছে সরাসরি পাঠাতে পারেন। আমরা পরিবেশ ও আমরা অনুষ্ঠানে সেগুলো দিয়ে অনুষ্ঠান করতে পারি। আশা করি সেই অনুষ্ঠান দেখে আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তবে হ্যাঁ, সেই অনুষ্ঠান যে তৈরি করা হবে তাতে অবশ্যই আপনারা সেই যে কর্মকাণ্ড ওখানে হচ্ছে তার ভিডিও চিত্রের সাথে আলাদা করে লিখে জানাবেন যে কি কাজ হয়েছে, কে কে ছিল, কিভাবে কি হচ্ছে, বিস্তারিত জানতে পারলে আমরা সেই ভিডিও অনুযায়ী আমরা পরবর্তীতে অনুষ্ঠান করব এবং আপনার নামটিও আমরা তুলে ধরতে পারব। আশা করছি এইটুকু সহযোগিতা আপনাদের কাছ থেকে পাব যখন আপনাদের এই পরিবেশ ও আমরা অনুষ্ঠান ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাদের এইভাবে পাশে থাকার জন্য। এরপর বন্ধুরা আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান, 23 সেপ্টেম্বর প্রচারিত কলকাতা চিঠি অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন, অনুষ্ঠানটি খুবই সুন্দর ছিল। খন্দকার ইরফান আলী বিপ্লব ঢাকা থেকে লিখছেন, খুব ভালো লাগলো। অনাথ বন্ধু দেবনাথ যশোর বাংলাদেশ থেকে লিখছেন, যিশুর প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণে ফাদার বেঁচে গেলেন এবং রক্ষা করলেন। সুরজিৎ মহান্তি বলরামপুর পুরুলিয়া থেকে লিখছেন, কলকাতার চিঠি অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, মা মারিয়া আমাদের সাহায্যকারিণী মা, তিনি বিভিন্ন সমস্যায় প্রতি মুহূর্তে আমাদের পাশে থাকেন। শুধু ভক্তি ভরে বিশ্বাস করতে হবে তাঁকে। ফারুক আহমেদ এবং স্বপন ডেভিড আপনারা লিখছেন, দারুণ লাগলো অনুষ্ঠানটি। এম আব্দুর রাজ্জাক ডিএক্সআর বগুড়া বাংলাদেশ থেকে লিখছেন, অনুষ্ঠানটি খুব সুন্দর লাগলো। জোসেফ তরুণ মাখাল লিখছেন, অনেক অজানা জিনিস জানতে পারলাম। এবং সর্বশেষ মতামতটি রেবা দাস লিখছেন, সুন্দর অনুষ্ঠান। বন্ধুরা, কলকাতা চিঠি অনুষ্ঠান দেখার পর এই সুন্দর মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। খুব ভালো লাগলো যে আপনারা এইভাবে আমাদের অনুষ্ঠানের পাশে আছেন। এরপর বন্ধুরা আমরা চলে যাই আমাদের আজকের এই আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 25শে সেপ্টেম্বর, অনুচিন্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি দেখার পর কৃষ্ণনগর নদিয়া থেকে লক্ষণ কুণ্ডু লিখছেন, অনুচিন্তন অনুষ্ঠানটি দেখলাম, খুব ভালো লাগলো। হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, অনুচিন্তন অনুষ্ঠানটি পবিত্র বাইবেলের সাথে মিল রেখে সুন্দর উদাহরণ দিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরা হয়েছে। একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারি যে স্বার্থপরতা ত্যাগ করে যদি আমরা ভালোবাসাকে পুঁজি করে জীবনযাপন করি, তবেই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারব। এরপর হাফিজুর রহমান লিখছেন, পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে, ভালো লাগলো অনুচিন্তন অনুষ্ঠানটি। প্রশান্ত অধিকারী মণিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো আজকের অনুষ্ঠান। মৃন্ময় মণ্ডল গাংনাপুর নদিয়া থেকে লিখছেন, ভালো লাগলো অনুষ্ঠানটি, আমাদের আরো একটু মানবিক হয়ে পড়শির কথা ভাবা উচিত, তবে নিজের অস্তিত্ব বজায় রেখে এসব কাজ করা উচিত। এরপর চন্দনা রোজারিও লিখছেন, সুন্দর প্রতিফলন। রেবা দাস লিখছেন তারপরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন বাংলাদেশ থেকে ফারুক আহমেদ, লিখছেন, শুনছি অনুষ্ঠানটি, ভীষণ ভালো লাগছে। বন্ধুরা, খুবই উৎসাহ পেলাম যে আপনারা এই অনুষ্ঠানগুলো নিয়ে যে মতামত লিখে জানাচ্ছেন তার জন্য। আর এই অনুচিন্তন অনুষ্ঠান প্রসঙ্গে আপনারা যে চিন্তা ভাবনা করেছেন, উৎসাহ পেলাম। বন্ধুরা, আজ কিন্তু আর সময় নেই, আজ এখানেই এই আলাপনের আসর থেকে আমাকে বিদায় নিতে হবে। পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের সঙ্গে এই রকম মুখোমুখি কথা হবে। ততদিন অবধি আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।